এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট। শুনুন স্বাধীন পডকাস্ট। পডকাস্ট
আব্বু, ওঠো না। আরে ওঠো না।
হ্যাঁ বলো, কি হয়েছে?
আজ তো সোমবার, তখন তো শুনব না।
ও হ্যাঁ, তাই তো, 11টা বেজে গিয়েছে। চলো শুনে আসি স্বাধীন মিউজিকে ভূত গল্প।
ভয় পাবো তো? আব্বু আব্বু শোনো না।
হ্যাঁ বলো, কি হয়েছে?
আমাকে একটা ভূতের গল্প শোনাবে।
আচ্ছা, ভূতের গল্প শুনবে? চলো শুনে আসি স্বাধীন মিউজিকে ভূত গল্প।
ভয় পাবো তো?
সবাই কেমন আছেন? সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, খুব শান্তিতে আছেন, সুখে আছেন, নিরাপদে আছেন, আমাকে অবশ্যই আপনারা চিনতে পেরেছেন। আমি আপনাদের অতি পরিচিত সেই কণ্ঠস্বর চিন্ময় দাস। অনেকদিন পর আমাকে শুনছেন, তাই না? হ্যাঁ, অনেকেই আমাকে হয়তো খুঁজে থাকবেন, ওইভাবে নিশ্চয়ই বলেছেন, এবং আমি যে ছিলাম না সেটাও আপনারা বুঝতে পেরেছেন। আমি কেন ছিলাম না সেটা আসলে আপনাদেরকে বলবো, সেটা আসলে সুযোগ পাইনি, কারণ আমি অবিভয় মানে কি বলে যোগাযোগে বেশ কয়েকদিন আমি যোগাযোগে ছিলাম না, কেননা আমি যে প্রজেক্টটা করছি সেই প্রজেক্টটা আমার বছর ইয়ার ক্লোজিং এর জন্যই আমাদের শেষ হচ্ছে। শেষ হওয়ার কারণে আমি সেই কাজটা নিয়ে খুবই খুবই ব্যস্ত ছিলাম, এবং ব্যস্ততার চেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাকে খুলনার বাইরে থাকতে হয়েছিল। তো খুলনার বাইরে থাকার কারণে আমি আসলে ভূত গল্পের সাথে কন্টিনিউ এই একটা মাস আমি থাকতে পারিনি। তো আশা করছি আজকে হ্যাপি নিউ ইয়ার সবাইকে, নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা ফেলে এসেছি গতকাল 2023 সাল। 2023 সালে 365টা দিন কিন্তু আমরা নানানভাবে নানান সুখ দুঃখ আনন্দ ভয় হাসি খুশি সবকিছুর মধ্যে থেকে কিন্তু আমরা গিয়েছি। তো সেই সবকিছুকেই আমরা আবারও নতুন করে ঢেলে সাজাবো 2024 সালে। আর বন্ধুরা, ভূত গল্পেও কিন্তু সেই লক্ষ্যে প্ল্যান করেছে 2023 সালের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে 2024 সালের আরো কিছু নতুন রোমাঞ্চকর অনুভূতির ঘটনা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এর জন্য কিন্তু অবশ্যই মাস্ট বি আপনাদের সাপোর্ট কিন্তু ভূত গল্পের প্রয়োজন। শুধুমাত্র ভূত গল্পের না, আমাদের স্বাধীনের প্রয়োজন, আমাদের প্রয়োজন, আমাদের সবার সবাইকে সাপোর্ট করা উচিত যে কোনো কাজই, তাহলে কিন্তু সেই কাজগুলো খুবই খুবই পারফেক্ট হয়, এটা আমরা মনে করে থাকি, তাই নয় কি? তো বন্ধুরা, সবাইকে আবারও হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি, নতুন বছরের শুভেচ্ছা, এবং সেই সাথে আবারও ওয়েলকাম জানাচ্ছি ভূত গল্পে, স্বাধীন মিউজিকে ভূত গল্পের নিয়মিত আয়োজন এপিসোড নাম্বার 74-এ। আজকে শুরু হচ্ছে ভূত গল্পের 74-তম এপিসোড। তো বরাবরই আপনাদের সাথে আছি আমি চিন্ময় দাস, আপনাদের অতি পরিচিত কণ্ঠস্বর। আবারও শুরু করছি ভূত গল্প। তো বন্ধুরা, আজকের ঘটনাটা কিন্তু নতুন বছরকে কেন্দ্র করে সাজানো হয়েছে, একটু বিশেষভাবেই সাজানো হয়েছে আপনাদের জন্য। 4টা ইমেল পেয়েছি আমরা এবং একটা অডিও ক্লিপ পেয়েছি। অডিও ক্লিপটা স্পেশালি তিনি আজকেই আমাদের জন্য পাঠিয়েছেন, জাস্ট এটা কালকে পাঠিয়েছিলেন, আমরা আজকেই প্লে করছি আপনাদের জন্য। আর 4টা ইমেল পাঠিয়েছেন যারা, তার ভিতরে আমাদের লিড মডারেটর আছেন এবং পাশাপাশি দুজন আমাদের শ্রোতা বন্ধু আছেন নিয়মিত, তারা সময়ের অভাবে ঘটনা পাঠাতে পারেন না, বাট হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে কিন্তু তারা আমাদের কাছে ঘটনাটা পাঠিয়েছেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানাচ্ছি। আর স্পেশালি রিয়াজ ভাইয়ের কিন্তু একটা ব্র্যান্ড নিউ, একটা চমৎকার, একটা ব্র্যান্ড নিউ মানে সদ্য প্রকাশিত একটা ঘটনা রয়েছে, যে ঘটনাটা পরবর্তীতে, এটা আসলে ঘটনা না, এটা আসলে একটা সিরিজ, সিরিজটা সত্য একটা প্লটের উপর নির্ভর করে লেখা রয়েছে। থ্যাংক ইউ রিয়াজ ভাই, এই ঘটনাটা আমাদের সাথে আজকে হ্যাপি নিউ ইয়ারের বিশেষ দিনে শেয়ার করার জন্য। আপনার গল্প, বিশেষ করে আমি কিন্তু অনেকদিন পর আজকে আপনার ঘটনাটা পড়বো, সেজন্য আমি কিন্তু স্পেশালি খুবই এক্সাইটেড। থ্যাংক ইউ রিয়াজ ভাই আপনাকে আপনার ঘটনাগুলো শেয়ার করার জন্য। আর পাশাপাশি যে অডিও ক্লিপটি পাঠিয়েছেন, মেবি আকাশ নামে আমাদের একজন শ্রোতা বন্ধু, আকাশ আমাদের কাছে ঘটনাটা পাঠিয়েছে এবং রিকোয়েস্ট করেছেন আপনাদের জন্য ঘটনাটা শেয়ার করার জন্য। তো বন্ধুরা, কেমন কাটালেন 2023 সাল? কমেন্ট করে জানাবেন। কি হলো, কি ভয় পেয়েছেন, কি রোমাঞ্চ পেয়েছেন, কোন সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন, কোন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন কিনা, যাই হোক আমাদের কাছে লিখে পাঠান। আর আমাদের কাছে লিখে পাঠাতে হলে কি করতে হবে সেটা তো আপনারা সকলেই জানেন। তাছাড়া আমি আজকে নতুন বছরের শুরুতে একটু ছোট করে বলে দিই, কি বলেন, হুইচ ইস আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি আগে বলে দিই, একটু কাইন্ডলি নোট ডাউন করে রাখবেন, হুইচ ইস 07301789995। আমি আবারও বলছি, যারা আমাদের সাথে নতুন জয়েন করেছেন স্পেশালি তাদের জন্য 01730178995। আচ্ছা, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhoot.golpo@gmail.com। সেখানে আপনারা ঘটনাগুলো লিখে পাঠাতে পারেন বা অডিও ক্লিপ আকারে আমাদের কাছে হোয়াটসঅ্যাপে ইমেল সেন্ড করতে পারছেন। তাছাড়া পাশাপাশি আজকে একটা ঘটনা আমরা পড়ব। ঘটনাটি যিনি আমাদের কাছে পাঠিয়েছেন তিনি যেইখানে ঘটনাটা আসলে তিনি এক্সপিরিয়েন্স করেছেন, আমার কাছে বিষয়টা খুবই ভালো লেগেছে, কারণ জায়গাটা আসলে খুবই চমৎকার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এরিয়ায়। এবং আপনারা জানেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এরিয়াটা কিন্তু সম্পূর্ণই পাহাড় এবং সমতলের উপরই প্রতিষ্ঠিত, আসলে খুবই একটা অনবদ্য সুন্দর জায়গা। তো চট্টগ্রাম ইউনিভার্সিটির পাশেই মূলত তিনি ঘটনাটা ফেস করেছেন, এক্সপিরিয়েন্স করেছেন গভীর রাতে। তো সেই জায়গাটার কিছু রেফারেন্স হিসেবে ছবিগুলো আমাদের কাছে তিনি শেয়ার করেছেন, ছবিগুলো যথারীতি আমরা ফেসবুকে আপনাদের জন্য শেয়ার করে দিব। এবং সেই ছবিগুলো দেখতে হলে অবশ্যই কিন্তু আমাদের ফেসবুকে লাইক দিয়ে পাশে থাকতে হবে। আমাদের ফেসবুকে অ্যাড্রেসটা আপনাদেরকে ছোট করে বলে দিই, facebook.com/bhootgolpo.sadhin। আর তাছাড়া যারা এখনো স্বাধীনে হচ্ছে আপনার অনেক বন্ধু বান্ধবকে বলছেন না বা জানেন, অনেকেই কিন্তু জানে না যে হচ্ছে আপনার ভূত FM এর পর বা হচ্ছে ভূত জনরায় এত চমৎকার চমৎকার একটা অনুষ্ঠান স্বাধীন আয়োজন করছে বাংলাদেশের মতো জায়গায়। এবং সত্যি এটা এটা আসলে চমৎকার একটা অনবদ্য মানে ইনিশিয়েটিভ ফর স্বাধীন অ্যান্ড উইথ আস। আমরা ভূত গল্প আছি, আমাদের রাসেল ভাই আছেন এই প্ল্যাটফর্মে, আমাদের প্রেত আছেন, জেফ্রি ভাই আছেন আমাদের সাথে, এবং আপনারা জানেন যে জেফ্রি ভাই সহ আমরা একটা চমৎকার একটা এপিসোড করেছি। আসলে সত্যি সত্যি বাংলাদেশের স্বাধীনকে আবারও ধন্যবাদ দিতে চাই এবং বিশেষভাবে স্বাধীনকে হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছা জানাতে চাই। হ্যাপি নিউ ইয়ার স্বাধীন, নতুন বছরে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদেরকে এইভাবে সাপোর্ট দিয়ে আমাদের কাছে সাথে থাকার জন্য, এইভাবে আসলে এত চমৎকার একটা প্ল্যাটফর্ম অ্যানাউন্স করার জন্য বাংলাদেশের হরর প্রেমী বা থ্রিলিং প্রেমী যারা আছেন তাদেরকে বিভিন্ন ধরনের ঘটনা বা রোমাঞ্চকর এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। তো বন্ধুরা, অনেক কথা বাড়িয়ে ফেলেছি, আর কথা বাড়াচ্ছি না, আজকে চলে যাচ্ছি আমাদের মূল আয়োজনে। তো মূল আয়োজন শুরু করব আমরা ইমেল দিয়ে, তারপর পরে আমাদের ঘটনাগুলো প্লে হতে থাকবে, পাশাপাশি আমরা একটা অডিও ক্লিপ শুনব এবং আমাদের লেখক রিয়াজ রাজ, থ্রিলিং রাইটার, ওয়ান অ্যান্ড অনলি লেখক রিয়াজ রাজের একটা ঘটনা শুনব ডাকিনি। সে পর্যন্ত সবাই শুনতে থাকবেন কিন্তু ভূত গল্প, আবার আমি ফিরে আসছি আপনাদের কাছে ঘটনাটা শুনে। ওকে বন্ধুরা, শুনে আসি আমাদের প্রথম ঘটনাটি, স্টে টিউন্ড উইথ ভূত গল্প।
আব্বু আব্বু শোনো না।
হ্যাঁ বলো, কি হয়েছে?
আমাকে একটা ভূতের গল্প শোনাবে?
আচ্ছা, ভূতের গল্প শুনবে, চলো শুনে আসি স্বাধীন মিউজিকের ভূত গল্প।
ভয় পাবো তো?
সর্বপ্রথম ঘটনা ঘটে আমার 2019 এর কি, ঢাকায় ছিলাম আমি, আমার ছোট ভাইয়া, আমার আম্মু, আমরা বেড়াতে যাই আমার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা, এবং আমরা দিননাথপুর গ্রামে থাকি। তো আমার ছোট ভাই একদমই ছোট, বেশি বড় না, তো বাচ্চাদের সাথে আপনার লাঞ্চ টাইমে আমাদের ওখানে একটা, আমাদের যে খালা বাড়ি ওখান থেকে একটু দূরে একটা পুকুর আছে, পুকুরের পাশ দিয়েই তাল গাছ ঘেরা পুকুরটা, অনেক আগ থেকে ওই জায়গায় মানে এরকম মানুষ যেতে নিষেধ করে এরকম আর কি। পরবর্তী তারপরও আস্তে আস্তে বিষয়টা স্বাভাবিক হয়ে গেছে, তখন তারা গেছে আর কি। যাওয়ার পর একটা পর্যায়ে তারা ওখানে বাচ্চারা যেভাবে খেলে আর কি, পানি 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 নিয়ে ছিটাছিটি করতেছে, তো গোসল করে চলে আসছে। ঠিক মাগরিব টাইম আর কি, সূর্য যখন ডুবে যায় মাগরিব টাইম, তখন সবাই ফিরে আসছে ওখান থেকে। প্রায় লম্বা সময় গোসল করছে তারা ছোট বাচ্চারা মিলে। এখন সে হঠাৎ করে কোনোদিন বলে না যে ভাই আজকে আমি চলে যাব আর কি। আমি কোথায় কোথায় যাবি, বলতেছে যে আমি বড় খালাদের বাসায় ওখানে যাব। কখনোই বলে নাই যে, কারণ আমরা ছোট খালার বেড়াতে গেলে ছোট খালার বাসায় অবস্থান করি, দিনের দিনের সময় বড় খালাদের বাসায় যাই সাধারণত। কিন্তু হঠাৎ করে ওই দিন বলতেছে যে আমি বড় খালাদের বাসায় যাবো। তো আমি এর বিষয়টা এরকম স্যাম্পলে নিচ্ছি, এতটা ই নেইনি। তখন বলে ঠিক আছে যা। এখন কেমন জানি কথা বলার পর পরই সে খুব খুশি হয়েছে আর কি, যে অনেকটাই খুশি সে চলে যাবে আর কি। তো আমি মাগরিবে নামাজ পড়লাম। মাগরিবে নামাজ পড়ে আমার যে খালা আছে উনি বলল যে ঠিক আছে তরিকুল, তাহলে তুমি খাবার দাওয়া শেষ করে নাও। আমি বলি ঠিক আছে খালা, তাহলে আমাকে খাবার দেন। তো খাবার দাওয়া শেষ, খাবার দাওয়া শেষ হওয়া মাত্রই কেমন জানি আমার আর এখানে আর কি থাকতেই মন চাচ্ছে না। এটা আল্লাহ তাআলার একটা হুকুম হইতে পারে যে আমার দিল চাচ্ছে না যে আমি এখানে আর থাকি। তখন আমি একটা পর্যায়ে খালাকে বললাম যে খালা, আমার এখানে থাকাটা সম্ভবই হচ্ছে না, আমি চলে যাচ্ছি। আমার ছোট ভাই যদি চলে গেছে তাহলে আমিও চলে যাচ্ছি। কিন্তু খালা বলতেছে রাস্তা তো অনেক দূর, এখন রাত্র তো গাড়িও পাবা না এরকম, তো হেঁটে যেতে হবে। তো আমার ছোট খালার বাড়ি থেকে আমার বড় খালার বাড়ি হেঁটে যেতে এবারে প্রায় 15-20 মিনিট সময় লাগবে আর কি। তো আমি বললাম আচ্ছা সমস্যা নাই খালা, আমি চলে যাব। তো আমি যখনই রাস্তায় বেরোইছি তখনই একটু শরীরটা কেমন জানি একটু ঝাড়া দিয়ে উঠছে আর কি, কেমন জানি একটু আতঙ্কে আছি। চতুর্দিকে গ্রাম অঞ্চল, চতুর্দিকে অন্ধকার, একবারে জনমানব শূন্য এরকম একটা এলাকা। তাও আমি চলতেছি আমার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে, যে আমাকে যেতেই হবে যেভাবে হোক, মন টানতেছি চলে যাব। তো আমি খালি এতটুকু আশায় আছি যে কোথায় একটু আলো জ্বলে, কোথায় একটু মানুষ পাওয়া যায়, যার সাথে আমি একটু অল্প পথ হলেও তার সাথে অতিক্রম করতে পারবো। তো একটা পর্যায়ে কিছু মানুষও পাই, পেয়ে যাই আমি। তখন তাদের সাথে একটু চলতে থাকি 5 মিনিট, এরপরে তারাও চলে যায় তাদের আশপাশে বাড়ি আছে। এর আগে মাঝখানে একটা ঘটনা, আমার দাদির কবর আর কি রাস্তার পাশে আর কি কবরস্থান, সেখানে আমার দাদিকে কবর দেওয়া হয়েছে আর কি, দাফন। তো সেখানে যখন আসি, এর আগে আমার অন্তরের মধ্যে মানে মনে পড়ে গেছে যে এখানে তোমার দাদির কবর, আর এখানে আমার চাচাতো ভাই যে ছোট চাচার ছেলে, ওর সাথে একটা একটা মানে ভয়ানক এক কাহিনী ঘটছে আর কি। সে যখন আর কি কবরের ওখানে গেছে, তখন নাকি কবর থেকে তাকে এরকম আর কি মানে টেনে নিয়ে যাচ্ছিল, যেরকম একটা মানে ফিলিং সে অনুভব করছে। এবং সেখান থেকে দৌড় দিয়ে এসে আমাদের যে বাড়ি আছে, বড় বাড়ি চাচাদের, ওখানে উঠানের উপরে এরকম চিটপটাং হয়ে শুয়ে পড়ছে। তো এই এই ঘটনাটা আমার মনে পড়ে গেছে যে এখানে তো আসলে মারাত্মক একটা ভয়ানক একটা কাহিনী ঘটেছে, তো সাবধানে যেতে হবে। তারপর আমি যখন কবরের পাশ দিয়ে যাই, তখন আমার শরীরে একবারেই কেমন জানি ভারী হয়ে যাচ্ছে আর কি। যাই হোক, তারপর ওই আস্তে আস্তে আলহামদুলিল্লাহ ওই কবর গোরস্থানটা আমি পার হয়ে গেছি। যেতে যেতে লাস্ট আমি আমার খালার বাড়ি পৌঁছেই যাই। তখন ঢুকতেই দেখি আমার ছোট ভাই আর কি কিছু বাচ্চাদেরকে নিয়ে এরকম একটা টিনের ঘরের মধ্যে গল্প বলছে, যা আমি আগে কখনো শুনি না যে আমার ছোট ভাই গল্প পারে। ভৌতিক কোনো এক্সপিরিয়েন্স তার আছে কিনা আমি জানি না, তাও দেখি ছোট বাচ্চাদেরকে নিয়ে এরকম আমার ভাবি আছে, তাদেরকে নিয়ে এরকম গল্প বলতেছে। তো আমি তখনও স্বাভাবিক ছিলাম। তো আমি ঘরে গেলাম, খালাকে বললাম যে আমার মন টিকতেছে না, এই জন্য চলে আসছে। তো আমি বসে রয়েছি, একটু পর দেখলাম সবাই সেই টিনের ঘর থেকে দৌড়ে চলে আসছে। এমনভাবে চলে আসছে জানি কেমন, মানে ওখানে মনে হয় কীভাবে ভাঙচুর হচ্ছে বা এরকমভাবে চলে আসছে সবাই। তো আমি বললাম কী হয়েছে কী হয়েছে, তোমরা এভাবে চলে আসলা, ব্যাপার কি? তখন আমার যে যারা চলে আসছে দৌড়ে বাচ্চারা বলতেছে, ভাইয়া ভাইয়া দেখেন ইসমাইল আজকে, আমার ছোট ভাইয়ের নাম ইসমাইল, ইসমাইল আজকে এমন ভয়ানক ভয়ানক কাহিনী বলতেছে যে ভয়ানক কাহিনী আমরা এর আগে কখনো শুনিনি, আমরা ভয়ে চলে আসি। কেমন জানি তার চেহারাটা মানে কেমন জানি হয়ে গেছে, মানে তার চেহারার মধ্যে ভয়ানকতা একটা ভেসে উঠছে আর কি। আমি আচ্ছা, তো তখনও স্বাভাবিক, তো কিছু মনে করিনি। একটু পরে যখন আমার ভাবি তিনি আমার ছোট ভাইকে খাবার দিছে, তখন নিচে ফ্লোরে খাবার খাচ্ছে, তখন হঠাৎ একটি বিড়াল আমাদের ঘরে খাটের তলে ঢুকছে আর কি। তো যখন খাটের তলে ঢুকছে তখন আমার ছোট ভাই নজর গেছে ওর দিকে, বিড়ালের দিকে। তখন হঠাৎ আচমকা সে বলে উঠলো, ভাবি দেখেন না বিড়ালটা আমার দিকে তাকিয়ে হাসছে। আমার ভাবি আচমকা ভয় পেয়ে গেছে, কি বলে বিড়াল আবার হাসে নাকি মানুষের দিকে তাকায়। ভাবি একটু ভয় পেল, কি বলছ উল্টা পাল্টা এগুলো, বিলাই কি হাসে নাকি কখনো? পরে আমার ছোট ভাই বলতেছে, না ভাবি আসলে বিড়াল আমার কিন্তু আমার দিকে তাকিয়ে এরকম হাসতেছে, আমার আমাকে কি জানি বলতে চাচ্ছে সে। পরে পরে এখানে এই ঘটনা এখানেই শেষ হয়েছে। পরে এই ঘটনাটা পরবর্তীতে যখন রাত্রে আমরা ঘুমাতে যাই প্রায় তখন 11:30 বাজে, তখন আবার ইসমাইলকে ভাইয়া বলছে যে তুই যেহেতু আজকে একটু অন্যরকম দেখা যাচ্ছে তুই তোর বড় ভাইয়ের সাথেই মানে ঘুমা। তখন সে বললো, না আমি একাই ঘুমাবো, ওই বা ওই টিনের রুমেই আমি ঘুমাবো। পরে বলে আচ্ছা ঠিক আছে যা, তুই ওখানে যেহেতু ঘুমাতে চাচ্ছিস তো ওখানেই যা। পরে ও চলে গেছে ওখানে ঘুমাচ্ছে। তার ওদিন সেই দিন রাত্রে আর কি আমি দরজার পাশে আর কি শুয়েছিলাম, একটা খাট আছে ওখানে শুয়ে রয়েছি। তো আমার কেমন জানি ঘুমে আসছে না ওদিন রাত্রে, আমার পা এরকম কামড়াচ্ছে এরকম আর কি, জানালা দিয়ে আমি তাকিয়ে রয়েছি। তো হঠাৎ রাত যখন 12:00 প্রায় আমি ভিতরের রুমে চলে যাই, তখন আবার তখন ইসমাইল আমার ছোট ভাই সে দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসছে যে ভাই আমাকে কে জানে রাখতেছে, কে জানে রাখতেছে আমাকে নিয়ে যাবে, এরকম মানে একটা ভয়ানক এক অবস্থা আমাকে। তো আমি বললাম কি, তখন আমার বড় ভাই যে খালতো ভাই সে আমাকে দ্রুত এসে ডাকলো যে দেখি তো তোর ছোট ভাইয়ের কি হয়েছে, দেখো কি বলতেছে, এগুলোকে নাকি ডাকতেছে নিয়ে যাবে এরকম মানে ভূত জিন এরকম বলতেছে। তো আমি আমি গেলাম ওকে, আমি দেখি দেখি ও খুব উত্তেজিত আর কি অবস্থায়। তখন আমি তাকে জোড়ায় ধরলাম, আমার ছোট ভাই জোড়ায় ধরলাম কি হয়েছে। সে আমাকে আর কি রুমে যে প্রথম রুম এখান থেকে ঠেলে নিয়ে যে আমাকে ভিতরের রুমে নিয়ে চলে গেছে, ওর গায়ে এত পরিমাণ শক্তি চলে আসে। তখন আমি জোরে জোরে মানে আমার পিছনে আমার ছোট ভাগ্নি সে শুয়ে আছে বাচ্চা, আমি তাও খেল করি নাই, আমি সে আমাকে এমন ধাক্কা দিছে আমি খাটের উপর পড়ে গেছি, তাও ওকে আমি ছাড়িনি, ওকে নিয়েই পড়ে গেছে। আর একটু হলে আমার ভাগ্নির গায়ে পড়তাম ছোট। তো আমার যে মানে যেহেতু কিছু জানি যে ভূত কিভাবে তাড়াইতে হয় অল্প কিছু জানি, কিন্তু এগুলো যেহেতু একটা আলাদা একটা শাস্ত্রের জন্য এগুলো নিয়ে তো গবেষণা করি নাই, তো যতটুকু জানি এতটুকুই। আমি জোরে জোরে আয়াতুল কুরসি পড়া মানে আমার আয়াতুল কুরসি পড়ার যে ভঙ্গিটা ছিল ভাইয়া এরকম যে আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, এই এই বাক্যগুলো পড়ার সাথে সাথে সে আরো উত্তেজিত হয়ে যাচ্ছে এবং বলতেছে আমাকে জ্বালিয়ে দিও না, আমাকে জ্বালিয়ে দিও না। আমি কই, না তুমি কেন আসছো আমার ভাইয়ের গায়ে, তুমি এরকম কেন কষ্ট দিচ্ছ মানুষকে? কই, না আমি চলে যাব চলে যাব। আমি আবারও আয়াতুল কুরসি এরকম জোরে জোরে পড়ছি আল্লাহু লা ইলাহা ইল্লা। আমার আয়াতুল কুরসি পড়ার যে ভঙ্গিটা বাচন ভঙ্গিটা দেখে আমার ভাবি বা যারা আছে বাসায় এরা তো ভয়ে মানে ভয় পাচ্ছে যে নাকি কি হচ্ছে এগুলো। পরবর্তীতে ইসমাইলকে আমি কোলে করে নিয়ে আমাদের প্রথম যে রুম ওটা ওখানে নিয়ে শুয়েছি এবং আমার মতো একজন মানুষ তার উপরে এরকম বসে আছি তার কোনো কিছুই মনে হচ্ছে না। তখন আমি তার যে কনিষ্ঠ আঙ্গুল আছে সেটা এরকম চেপে মানে কথা বলতেছি, তার সাথে চেষ্টা করতেছি কথা বলে কিনা। তখন আমি কনিষ্ঠ আঙ্গুলকে এরকম চেপে ধরছি যে প্রথমে জিজ্ঞেস করছি তোমার নাম কি, তখন সে মিথ্যা কথা বলে যাচ্ছে, জিনদের একটা স্বভাব সে অনেক মিথ্যা কথা বলে আর কি, সহজে তাদের পরিচয়টা দিতে চায় না। তো আমি যখন চাপ দিচ্ছি আরো জোরে কনিষ্ঠ আঙ্গুলকে চাপ দিচ্ছি এবং আবার কিছু আয়াত পড়তেছি তখন সে বলতে চাচ্ছে আর কি। তখন আমি বললাম তোমার নাম কি, কোথেকে আসছো, কেনই বা আসছো, কি করছো, তোমার কি ক্ষতি করছো, কেন আমার ছোট ভাইয়ের গায়ে আসছো? তখন বলতেছে ওই যে পুকুর পাড়ে তোমার ছোট ভাই জোহর সময় গোসল করতেছিল তখন আমি ওখান দিয়ে হেঁটে চলছিলাম, তখন তোমার ভাইয়ের যে মানে পানি নিয়ে তারা খেলতেছিল পানির ছিটা আমার গায়ে লাগছে। এবং ভাইয়ের জিনদের প্রচন্ড রাগ, এরা কিন্তু আপনি সাধারণত আপনি যাচ্ছেন রাস্তা যদি হালকা একটু ধাক্কা লেগে যায় মানুষরা যাবে সরি ঠিক আছে এরকম বলে, কিন্তু জিনরা কিন্তু এটা আপনার অন্যভাবে দেখে আর কি। তখন হালকা ছিটা লাগছে তাই তার উপর খুব, আর ওই জিনটা একটু ছোট বাচ্চা টাইপের আর কি, বেশি বড় না। আমি জিজ্ঞেস করছি, পরে বলতেছে যে আমি কই তোমার নাম কি, তখন প্রথম বলছে আমার নাম ফরহাদ, ফরহাদ বলছে। আমি কই, না তোমার নাম তো ফরহাদ হবে না, অন্য কিছু, তুমি মিথ্যা কথা বলছো, সত্যি কথা বলো। পরে বলতেছে যে অন্য একটা নাম বলছে, কেমন জানি হিন্দুয়ানি একটা নাম বলছে আর কি। তখন আমি বললাম যে তুমি কেন আসছো, তখন এটা বললো যে আমি তো চলে যাও, ও তো ছোট মানুষ, ওকে কষ্ট দিয়ে কোনো লাভ নাই, তোমার চলে যাও। কয় না আমি চলে যাবো না, ওকে আমি শাস্তি দিব, কেন আমাকে পানি ছিটাইছে। আমি কই তাহলে কিন্তু আমি এখন আবার আয়াতুল কুরসি পড়া শুরু করব। পরে সে বলতেছে ভয় পেয়ে গেছে, সে কয় না না আয়াতুল কুরসি পড়ো না, আমি তো পুরো চলে যাবো, আর তুর আর আমাকে কিভাবে বলতেছে, তুমি তো পুরো আমাকে জ্বালাইয়া দিছো আয়াতুল কুরসি পড়ে। আমি কই আমি কখন জ্বালালাম তোমাকে। তখন সে এরকম আমার দিকে এরকম ধেয়ে আসতেছে, আমাকে ধরবে আর কি। আমি কিন্তু আমার ছোট ভাইয়ের গায়ের উপর এরকম বসে আছি আর হাত ধরে রাখছি। তখন আমার ছোট ভাই একটু পরে শান্ত হয়েছে আর কি, যখন আয়াতুল কুরসি আবার দ্বিতীয়বার পড়ছি তখন শান্ত হয়েছে। তখন বলতেছে ভাইয়া আপনি আমার গায়ের উপরে এরকম কেন বসে আছেন, আমার কি হয়েছে, এরকম কথা বলতেছে আর কি, আজই বা কঠোর। তখন আমি বলতেছি না কিছু হয় নাই তোমার, এমনি আর কি, আমরা জ্বর হয়েছি এমনি। একটু পরে আবার পাঁচ মিনিট ব্যবধানের পর আবার ধরছে ওকে, আবার আসছে, আসার পর আবার ধরছে ওকে, পরে আবার আমি ধরছি। আমি বল তুমি না বলো চলে যাবো, আবার চলে আবার আসছো কেন, আমি কিন্তু তোমাকে আসলে এখন আমি এতুল কুরসি পরে তোমাকে জ্বালিয়ে দিব। কয় না তুমি আমার কিছু করতে পারবে না, তুমি যদি কিছু করো তাহলে আর তুমি তো আমাকে আগে মারছো। আমি ওই যে ভুট্টা আছে না, ভুট্টা গাছের যে গাছ, এই গাছ দিয়ে একটা বাড়ি দিয়েছিলাম। তখন সে আরো রাগ হয়ে যায়, একটা পর্যায়ে সে আমাকে বলতেছে যে আমি কিন্তু আমার বাপ বাবা আমার মা এদেরকে নিয়ে আসবো। আমি তারা কোথায় থাকে বলতেছে আমাদের বাড়ির পাশ থেকে একটা নদী আছে ছোটখাটো, এটাকে ধোয়া বলি আমরা, তো ওখানে আমার বাবা মা ওখানে থাকে, আমি তাদেরকে নিয়ে আসবো। আমি পরে আমি একটু রাগ করে একটু আমি রাগ হয়ে গেছি, আমি বলছি যাও তোমার যারা আছে তোমার যা অন্য চোদ্দ গোষ্ঠী আছে যা এরকম সবাইকে নিয়ে আসো, সমস্যা নেই ইনশাল্লাহ। পরে সে এরকম ঠান্ডা হয়েছে। যখন আজান থেকে রাত যখন একবারে একটা দুইটা পেরিয়ে তিনটা চারটা, তখন মসজিদের মিনার থেকে আজানের শব্দ আসে, তখন সে একেবারেই ঠান্ডা হয়ে যায়। কিন্তু তখনও পর্যায়ে স্বাভাবিক হয়, কিন্তু সে চলে যায় না জিনটা। তখন আমি নামাজ পড়ি, নামাজ পড়ার পর সকাল হয়ে যায়, সকাল উঠে আমি আরেকজনের বাড়িতে যাই, আমার আরেক খালার বাড়িতে যাই। তখন এই কথাগুলো তাদেরকে বলি, বলার সাথে একটু পরে আমি যখন বাসার থেকে বেরিয়ে যাই, এতক্ষণ সে ঠান্ডায় ছিল, যখন আমি বেরিয়ে গেছি বাসার থেকে তখন আবার তাকে ভর করছে আর কি, দিনটা আবার আসছে। আসার পরে এখন অবস্থা পুরোই খারাপ। তখন আমি আর চাচ্ছিলাম না আমি কিছু করি, কারণ আমার এই শাস্ত্রে বেশি একটা অভিজ্ঞতা নাই, কারণ এই শাস্ত্রে যারাই অভিজ্ঞতা অর্জন করে তাদেরকে দিয়ে করাইতে হয়, নাহলে আমার ক্ষতি হবে পরবর্তীতে। যদিও স্বাভাবিক আমি আমার শরীর বন্ধ করে রাখছিলাম যতটুকু দোয়া কালাম জানি অতটুকু দিয়ে। তখন আমার যে চাচাতো ভাই বড় ভাই, সে দ্রুত বাইক টান দিয়ে দ্রুত ওঝার কাছে গেছে, তো ওঝাকে সে নিয়ে আসছে এক ঘন্টার মধ্যে নিয়ে আসছে একটু দূরে। তো তখন আমার ছোট ভাইকে আমরা আমাদের বাড়িতে নিয়ে আসি, আমাদের যে মেন ভাই আমাদের বাড়িতে নিয়ে আসি। তো আমার যে আমার জেঠি উনি এরকম আমার ছোট ভাইকে খাটের উপর শোয়ে এরকম বসে আছেন, আমরাও পাশে বসে আছি। মানে এখন তার অবস্থা এত খারাপ, সে বলছিল যে তার বাবা মাকে নিয়ে আসবে, আসলেই সে নিয়ে আসছে। তো তারা তিনজন মিলে আমার ছোট ভাই এর উপর এরকম সওয়ার হয়েছে, ভর করতেছে, এবং সে মারাত্মক কষ্ট পাচ্ছে সেটা আমরা বুঝতে পারতেছি। মানে এরকম নিজের হাত দিয়ে নিজে গলা টিপে ধরছে, এরকম মানে এক মানে ভয়ানক কাহিনী। তখন আমার একটা পর্যায়ে আমি না পেরে আমার চোখ দিয়ে আমার ভাইয়ের যে অবস্থা এটা দেখে আমার মারাত্মক কান্না পাচ্ছে। তখন আমি একটা পর্যায়ে অনেক জোরে জোরে কান্না করতেছি। একটা পর্যায়ে আমার জেঠি যে উনি ওকে একটু ধরতে গেছে, আমার জেঠিকে এমন জোরে একটা লাথি মারছে বুকের উপর, আমার জেঠি খুব ব্যথা পাইছে। তখন জেঠি বলল আজকে জিনের জন্য আমার এই আমাকে লাথি মারল। তখন বিষয়টা আরো গাঢ় হয়ে যাচ্ছে। এর কিছুক্ষণের মধ্যে আলহামদুলিল্লাহ ওজা চলে আসে। তখন ওজা আসার পরেই প্রথমেই তাকে এই যে হলুদ পরে আর কি জানি তার নাকের মধ্যে এরকম দেওয়ার পরে সে বলতেছে হে তুই কে, তুই এখানে আসিস কেন, তুই কেন আসছিস, তুই চলে যা এখান থেকে, ও আমার ছেলেকে মারছে, ওকে আমি দেখে নিব। পরে ওজা বলতেছে কে তোর ছেলেকে মারছে, কে ও ছোট মানুষ তোর ছেলে কিভাবে মারবে। কয় ও না ওর ভাই, ওর ভাই আমার ছেলেকে এরকম মারছে, আমার ছেলে আমাকে বলছে। পরে ওজা যাই হোক তুই যাবি না, তুই না গেলে কিন্তু আমি আলাদা একটা ব্যবস্থা নিব, তখন এরকম বলতেছে আর কি। আর সে এরকম মানে ভয়ানক ভাবে এরকম ধেয়ে আসছে ওজার দিকেও, ওজাকে কেউ মধ্যে মেরে ফেলবে এরকম। তো একটা পর্যায়ে ওজা এরকম তার যে অভিজ্ঞতা আছে অভিজ্ঞতার মাধ্যমে এটাকে হ্যান্ডেল করছে। হ্যান্ডেল করার পর বলতেছে যে আর একটু যদি দেরি করতেন আপনারা তাহলে আপনার ভাইকে না জানি কি হয়ে যেত, মেরে ফেলতে পারতো এরকম আর কি। একটা পর্যায়ে চলে গেছে আপনার ভাই। তখন আমরা বললাম যাক আলহামদুলিল্লাহ। পর আমি ওজাকে বললাম দেখেন আমি যতটুকু পারছি অতটুকু আমি করছি, কারণ আমার ভাই তো আমার চোখের সামনে রেখে আমি তো যতটুকু চেষ্টা করছি। পরে ও বললো যে আসলে এইটা বিষয়গুলো অভিজ্ঞতা না থাকলে না করা চাই, কারণ এটা আপনার ক্ষতি হতে পারতো, আপনার ভাইয়ের তো মারাত্মক ক্ষতি হতে পারতো। তখন ওজা তাকে বলছে বিভিন্ন যে গরুর গোশত খাওয়া যাবে না এই সমস্ত জিনিস বলে, পরে ওজা আর কি চলে যায়। তো ঘটনা এখানেই শেষ হয়ে যায়। পরে ওজা এমনকি ওজা যখন আমার ওজাকে আমার ভাইয়া যখন দিয়ে আসে রাস্তার মধ্যে ওজাকে এরকম মানে কি ওর যে বাবা মা আছে ওজাকে এরকম ভয় দেখাচ্ছে আর কি, হুন্ডা মানে এমনকি হুন্ডা থেকে ফেলে দিবে ওজাকে, এর মনে কি অবস্থা। ভাইয়া তো বাইক চালাচ্ছে, ভাইয়া বলতেছে আপনার সমস্যা হলো আমি বাইক থামাবো, তো ওজা বলতেছে না না আপনার বাইক থামানো দরকার না, আপনি জোরে চালিয়ে যান জোরে চালিয়ে যান। তখন জোরে চালিয়ে গেছে, পরে আলহামদুলিল্লাহ চলে গেছে। এখানে শেষ ঘটনা। সেটা হচ্ছে যে গ্রাম অঞ্চলে যখন সন্ধ্যা হয়, সন্ধ্যার সময় গ্রামের যে মা বোনেরা আছে তারা তাদের হাঁস মুরগি গুলোকে খেয়ে তাড়িয়ে নিয়ে আসে বাড়িতে। তো সেদিন সেই ঘটনাটাও ঠিক এরকম হয়েছে যে তার চাচাতো বোন, আর আগে আমার ইচ্ছা বলে রাখি যে আমার যে ক্লাস ফ্রেন্ড সে তার গ্রামে সজল সুজন নামে পরিচিত, সুজন। আর এই ঘটনাটা জামালপুরে ঘটেছে টুপকারচর গ্রামে। তো সে সন্ধ্যার সময় তিনি আগে রান্নাটা সারার পরেই তিনি মানে তরকারি রান্না করবেন, তখন তার মনের মধ্যে যাচ্ছে যে আমি যখন তরকারি রান্না করতে যাই তাহলে হয়তো বা আমার সময়টা বেশি লাগে যাবে, হাঁস তাড়াতে গেলে আসতে দেরি হয়ে যাবে। তখন সে তরকারি পরে রাত এই কথা ভেবে চলে গেল হাঁস তাড়ানোর জন্য, এবং হাঁস সে হাঁসের পিছে ছুটতে ছুটতে হাঁসগুলো একটা নদীতে চলে গেল, খাল আর কি, তা বাড়ির পিছনেই খালটা, এই খালের ওখানে। তখন মাগরিবের আজান শেষ, একটু চতুর্দিকে অন্ধকার, অন্ধকারচ্ছন্ন হয়ে গেছে। তখন সে হাঁস এরকম তাড়াচ্ছিল, একটা পর্যায়ে সে যখন ওই খালের তার পা প্রায় আজে আঁঠু আছে এই পর্যন্ত যখন পানিতে ভিজে গেছে, এই তখনই কাহিনীটা ঘটে যায়, তখনই তার উপরে একটা অদ্ভুত এক ভয়ানক এক ভূত ভর করে। একটা পর্যায়ে তাকে টানতে 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 একবার নদীর মাঝখানে নিয়ে চলে যায়। তখন সন্ধ্যা প্রায় শেষ, সন্ধ্যার শেষ হয়ে রাত্রি, তখন সবাই কেমন জানি চতুর্দিকে হইচই হয়ে যাচ্ছে যে, আর ওই মেয়েটার নাম হলো গোলাপ ফুল। তখন সবাই বলতেছে যে গোলাপ ফুল কোথায়, গোলাপ ফুল কোথায়, সে ভাত রান্না করছে তরকারি কেটে চলে কোথায় গেল, এই সন্ধ্যার সময় মেয়েটা কোথায় গেল, গোলাপ ফুল কোথায়, চতুর্দিকে এরকম হইচই হচ্ছে গোলাপ ফুল কোথায়। যখন এটা আরো বিস্তার হয়ে গেল হইচইটা, তখন নদীর পাশে একজন বৃদ্ধা বুড়িমা বসেছিলেন। তো বুড়িমা বললেন যে আমি আমি না আমি কেমন জানি দেখছিলাম যে ওই পুকুরের মধ্যে এরকম ঠাস ঠাস করে আওয়াজ হচ্ছে, হইতে পারে সেই গোলাপ ফুল হতে পারে, পুকুরের মধ্যে সে পড়ে গেছে। তখন মানুষ বোঝার আর বাকি রইল না যে হইতে পারে যে তার গোলাপ ফুলের সাথে খুব খারাপ একটা ঘটনা ঘটেছে। তখন আশপাশে যত জেলে আছে সমস্ত জেলেকে এরকম ডাকা হয়েছে, ডাকার পরে তাদেরকে এরকম জাল ফেলতে বলা হচ্ছে, সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে গেছে, জাল ফেলার পরও কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। কিন্তু সবার একটাই বিশ্বাস যে যেহেতু বুড়িমা দেখছে এখানে কিছু একটা বড় মাছের মতো একটা ডুবে গেছে, এটাই গোলাপ ফুল হতে পারে। তখন সবাই এরকম পেরেশানির মধ্যে, এবং চতুর্দিকে মানুষ জড় হয়ে যাচ্ছে, রাত যত বড় হয় মানুষের এরকম উপচে পড়া ভিড় বাড়ছে। আর যার আত্মীয় স্বজন রয়েছে তারা তো কখনোই তাকে এরকম লাশ থুয়ে এরকম ঘুমাবে না, তাকে রেখে যায় ঘুমাবে না, তারা আরো পেরেশানি যেভাবে হোক যেহেতু বুড়িমা দেখছে তাহলে আমাদেরকে কিছু একটা করতে হবে। তখন যখন এই জেলেরা ব্যর্থ হয়ে গেল, মানুষও ব্যর্থ হয়ে গেল, তখন এলাকার কিছু থাকে এরকম যে খুব সাহসী লোক, এরকম আমার বন্ধুর বাবা এবং আশপাশের কিছু লোক আছে, এরকম প্রায় 7-8 জনের মতো এরকম সাহসী লোক, এরকম যারা খুব সাহস, এরা কি করলো যে না আমরা চলো আমরা নৌকা নিয়ে আমরা নদীতে নেমে যাই দেখি কি হয়। তো নদীর একবার লাস্ট প্রান্তে ওখানে একটা গাছ আছে, মানে ওই জায়গাটা কেমন একটু অন্ধকারচ্ছন্ন আর কি। তখন তারা ওখানে চলে গেছে নৌকা বাইতে বাইতে, ওখানে চলে গেছে, ওখানে যায় যে কাহিনীটা হয়েছে ভাইয়া, ওখানে যায় তারা আর কি চোখে কিছু দেখতেছে না আর কি, যে আগে গেছে সে বলতেছে এই তোমরা এখানে কেউ আসো না, এখানে প্রচন্ড অন্ধকার এবং আমি কিছু দেখতেছি না, তোমরা সবাই আসো পরে আমরা দেখি কি হয় এখানে। পরে যখন তারা সবাই ওখানে গেছে দেখে মারাত্মক এক অন্ধকার, এবং বিশাল এক বড় এক মাছ, এরকম কিরকম জানি গোলাপ ফুলকে এরকম রুকুতে গেলে যেরকম দেখা যায় না মানুষকে, এরকম আর কি কামড় দিয়ে ধরে রাখছে, মাজার উপর এরকম কামড় দিয়ে ঝুলিয়ে রাখছে। তখন তারা গোলাপ ফুলকে মানে টান দিবে, এই মুহূর্তে মাছটা কি করছে, গোলাপ ফুলকে এরকম গোলাপ ফুল আর কি মেয়েটার নাম আর কি, গোলাপ ফুলকে এরকম মুখ থেকে ফেলে দিছে আর কি, ফেলে দিয়ে মাছটা এরকম ধুমড়ি খেয়ে এরকম মাথা মুচড় দিয়ে নিচের দিকে চলে গেছে এরকম। তখন তারা মারাত্মক ভয় পেয়ে গেছে, একবার সরাসরি এত বিশাল এক বড় মাছ, আবার এরকম ভয়ানক এক অবস্থায় মানে দেখতে মানে দৃশ্যটা এরকম ছিল খুবই ভয়ানক। তারা এত সাহসী হওয়া সত্ত্বেও তারা এরকম কেমন জানি ভয় পেয়ে গেছে, এরকম তাদের মধ্যে ভয় কাজ করতেছে আর কি। তখন তারা বলছে আমাদের আমাদের এখান থেকে দ্রুত কেটে পড়তে হবে। তো একটা পর্যায়ে তারা যখন গোলাপ ফুলকে এরকম মানে উঁচু করতে চাচ্ছে কিন্তু কোনোভাবে তাকে উঁচু করতে পারছে না, মানে তার শুনে এই পরিমাণ ওজন আর ভারী হয়ে গেছে যে এই যুবকগুলো তাকে উঁচু করতে পারতেছে না, এরকম অবস্থা হয়ে গেছে। তখন তারা কি করছে যে যে নৌকা আরো যে নৌকা আছে তো বলছে যে তোমরা দ্রুত নৌকা বাও, যে নৌকা যারা আছে তিন সাত সাত আটজন, আর আমি কি করি আমি গোলাপ ফুল এরকম চুল ধরে এরকম টেনে নদী দিয়ে হেঁচড়িয়ে মানে নদীর মধ্যে চুল ধরে নিয়ে যাচ্ছে, আর জোরে জোরে এরকম নৌকা বইতেছিল আর কি। তো একটা পর্যায়ে গোলাপ ফুলকে এরকম মাঝখানে যায় আর কি, এরকম হালকা অনুভব হয়েছে যে এখন মনে সম্ভবত চলে গেছে আর কি, দিনটা চলে গেছে। তো গোলাপ ফুলকে এরকম নিয়ে পাড়ে রাখা হয়েছে। পরবর্তীতে যারা যে সমস্ত মানে লোকেরা এরকম সাহস দেখিয়েছে এরকম ভূতের সাথে লড়তে গিয়েছিল, এই ঘটনার পর এরকম গোলাপ ফুলকে দাফন কাফনের ব্যবস্থা করা হয়েছে। এবং এই ঘটনার একদিন পরে এই আট নয় জনের গায়ে প্রচন্ড জ্বর, এবং তারা তো তাদের জানের মায়া সম্পূর্ণ ছেড়েই দিয়েছে, এবং পরিবারও মনে করছে তারা আজ বাঁচবে না, তাদের এরকম অবস্থা হয়ে গেছে আর কি। মানে কোনো কথা নেই, কোনো খাওয়া নেই, দাওয়া নেই, এরকম একটা পর্যায়ে চলে গেছে আর কি। তখন আমার যে বন্ধুর বাবা সে খালি মুখ দিয়ে খালি একটা কথাই বলতেছিল যে তোমরা ভয় পেও না, আল্লাহ আমার হায়াত রাখ, খালি এই কথাটাই বলতো আর কি। তো একটা পর্যায়ে ভাইয়া তারা সুস্থ হয়ে যায় আলহামদুলিল্লাহ। তো ঘটনা এখানেই।
আব্বু আব্বু শোনো না।
হ্যাঁ বলো, কি হয়েছে?
আমাকে একটা ভূতের গল্প শোনাবে?
আচ্ছা, ভূতের গল্প শুনবে? চলো শুনে আসি স্বাধীন মিউজিকের ভূত গল্প।
ভয় পাবো তো?
ফোন দিয়ে কান্নামিশ্রিত কণ্ঠে বলল, শিয়ালপাড়ার ক্ষেত্রে তো রাববারে কাল রাতে জিনেরা মাঠের মধ্যে কোমর পর্যন্ত গাইডা রাখছিল, এমন অন্য হুশ ফেরে নাই।
আমি স্তম্ভিত হয়ে জিজ্ঞেস করলাম,
হসপিটালে নিয়েছিল রাববারে? ওনার অবস্থা এখন কেমন? অবস্থা বেশি ভালো না, কালু কবিরাজের তোর চাষা খবর দিয়ে আনাইছে, উনি ঝাড়বুক করতেছে কিন্তু এখনো তার জ্ঞান ফেরার নাম নাই।
আমি উত্তেজিত কণ্ঠে বললাম,
আরে তোমাদের মাথা কি পুরোপুরি গেল নাকি? হসপিটালে না নিয়ে কি সব কবিরাজ বেশি পড়াচ্ছ? এদের দুই নম্বরই তো গতবারই গ্রামের গ্রামবাসীর সামনে আমি উন্মুক্ত করলাম, যত দ্রুত সম্ভব আব্বাকে হসপিটালে নিয়ে যাও, তাড়াতাড়ি, আমি বাসে উঠে রওনা দিচ্ছি।
আমার মা কিছুক্ষণ কেঁদে টেঁদে বলল,
আচ্ছা ঠিক আছে, তুই তাড়াতাড়ি পারি তাই আয় বাপ আয়।
মায়ের কথার কোনো উত্তর না দিয়ে তৎক্ষণাৎ আমি ফোনটি রেখে সামান্য কিছু কাপড় চোপড় ব্যাগে ঢুকিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। বাসা থেকে বের হওয়ার সময় আমার মেসের বড় ভাই আকিব আমার এমন তাড়াহুড়ো দেখে জিজ্ঞেস করলেন,
কি ব্যাপার মারুফ, ব্যাগপত্র গুছিয়ে কই যাচ্ছ?
জি ভাই, ওই আব্বু একটু অ্যাক্সিডেন্ট করেছে তো তাই বাড়িতে যাচ্ছি, আপনাকে পরে সব জানাবো, এখন আসি ভাই, আসসালামু আলাইকুম। এ বলে তার কোনো উত্তর না শুনে বাসা থেকে বের হয়ে গেলাম আমি। আকিব ভাই এমনিতে এসব জিন ভূত সম্পর্কে খুবই স্পর্শকাতর, মাঝে মধ্যে ফ্রি সময় পেলেই আমাদের মেস মেম্বারদের নিয়ে জিন ভূতের গল্প নিয়ে মেতে ওঠেন। অন্য মেস মেম্বারও এসব বিশ্বাস করলো। আমি ঠিক খেয়ে বুঝতে পারি উনি এসব বিনোদনের জন্যই অর্ধেকটাই মিথ্যা বলেন, যাই গল্প বলেন। বাবার সাথে আমার সচ্চাচাদের জায়গা জমি নিয়ে বহু বছরের একটা কুন্দল ছিল, আর মায়ের ভাষ্য মতে যেখানে বাবাকে অজ্ঞান অবস্থায় মাটির মধ্যে পাওয়া গেছে সেখানে জমি নিয়েই মূলত আসল সমস্যাটা। আমার যতটুকু ধারণা, আমার সচ্চাচারাই বাবাকে কোনো রকম ভাবে আহত করে মাটির মধ্যে গেড়ে এটাকে জিন ভূতের হিসেবে চালিয়ে দিতে চাচ্ছে। তারা হয়তো ভেবেছে এসব করলে আমরা ভয়ে ভুলেও ওই জমিতে পা বাড়াবো না ভবিষ্যতে, কিন্তু
আমার বাবার এমন তরতাজা এক যুবক ছেলে থাকবে, তাদের এসব কুবুদ্ধি যে কখনোই সফল হবে না সেটা হয়তো তারা ভাবতে পারেনি। আমি বাস থেকে নেমে বাড়িতে না গিয়ে সরাসরি হসপিটালে চলে আসলাম। হাসপাতালটি সরকারি এবং বেশ পুরনো। আমাদের পরিবারের কারো কোনো শারীরিক সমস্যা কিংবা রোগবালাই হলে এই হাসপাতালে আমরা চলে আসি। বাবা শুয়ে আছে আর আমার মা রক্তিম চোখে বাবার সাথে বসে আছে। এখন আপাতত আত্মীয় স্বজনদের মধ্যে কেউ কেউ উপস্থিত নেই, হয়তো তারা বাবাকে দু এক নজর দেখে যার যার কাঁধে চলে গিয়েছে। ইতিমধ্যে আমি হন্তদন্ত হয়ে মাকে জিজ্ঞেস করলাম, মা আবার কি অবস্থা এখন? মা নির্লিপ্ত স্বরে বললেন, জ্ঞান ফিরছিল, একজন নার্স আইসা ঘুমের ওষুধ খাওয়াইয়া দিছে আবার, তাই এখন ঘুমাইতেছে। ওনারা বলল এই মুহূর্তে নাকি তোর আব্বারে জায়গা ঠাইকা ঠিক হইব না। আমি কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলি, তাহলে ঠিক আছে। আর তোমরা কিনা ওই সব ভণ্ড কবিরাজ নিয়ে উঠে পড়ে লাগছিল না? ওরা হলো কোন রকম দুই একটা হাবিজাবি মন্ত্র করে টাকা কামানোর ধান্দা, বুঝো না? যাই হোক, এখন কিভাবে কি হলো সেটা বলো তো আমারে। তোর বাপে কালকে রাতে গেছিল শিয়ালপাড়া জমির একটু দেখতে, এর আগেও বহুবার রাতে গেছিল কিন্তু তেমন তো কিছু হয় নাই। কালকে রাত 12টার পর যখন তোর আব্বাই বাড়ি ফিরতেছিল না, তখনই আমার চিন্তা শুরু হয়, কারণ এত রাত করে তো সে কখনো দিন বাড়ি ফেরে না, উল্টো বেশি কাজ কাম থাকলে 10টার আগেই তো বাসায় চলে আসে। তখন আমি খুবই চিন্তা মন নিয়ে তোর ছোট চাচার ঘরে যাই, কিন্তু তোর ছোট চাচাও গঞ্জে গেছিল কি জানি এক কামে। এবার পাশের বাড়ির সবুজ আর সাথে অনেক বুঝাইয়া শুনাইয়া সেই খেতে পাঠাই, ওরা তো পোলাপান মানুষ, তাই এত রাইতে যাইতে চাই না প্রথমে। ওরা নাকি যাইয়া দেখে তোর বাপের জমির পাশে যে পুকুরটা আছে সেটার কিনে নয় কাদামাটির মধ্যে তোর বাপের জিনেটা কোমর পর্যন্ত গাইড়ে রাখছে। হ্যাঁ, তোর বাপ অজ্ঞান অবস্থা পড়ে আছে। এরপর ওরা যখন আমার কল দেয় তখন আমি কোন রকমে তোর শাশুড়ি নিয়ে সেখানে যাই, এরপর তোর বাপের নিয়ে আসি। মায়ের কথা শুনে আমার একটু বুঝতে বাকি রইল না যে এটা নিশ্চয়ই আমার সচ্চাচাদেরই কাজ। তবুও কোনো প্রমাণ ছাড়া তাদেরকে দোষারোপ করাটাও আমার যে বোকামি হবে সেটাও আমি ভালোভাবেই বুঝতে পারছি। বিকালেই বাবাকে বাড়িতে নিয়ে আসলাম। বাড়িতে আসার পরে আমি আর এক মুহূর্ত দেরি না করে সবুজদের বাড়িতে চলে গেলাম। সবুজদের পরিবার আমাদের আপন কোনো আত্মীয় না হলেও ওদের সাথে আমাদের সম্পর্কটা অনেক আপনজনের চেয়েও বেশি। আমার বাড়িতে আসার খবর শুনলে ওরা দুই ভাই আমাকে ছাড়া যেন কিছুই বোঝে না, সবসময় আমার পিছনে পড়ে থাকে। এর কারণটা স্বাভাবিক, একজন বড় ভাই হিসেবে যত সব দায়িত্ব আর কর্তব্য আছে সবকিছুই আমি পালন করার চেষ্টা করি ওদের জন্য। সবুজ আমাকে দেখে দৌড়ে এসে বলল, ভাই ভাই আপনি কখন আইলেন? চাষার অবস্থা কেমন কেমন আছেন উনি এখন? এখন মোটামুটি ভালো বুঝলি। আচ্ছা কালকে রাতে তোরা খেতের মধ্যে যাওয়ার পর কি দেখছিলি বলতো আমারে? যা দেখছি তা তো আর বলার মতো না ভাই। খেতের পাশের পুকুরে চাষারে বুতেরা গাইরা রাখছিল, আমি তো এই দৃশ্য দেখে ভয়ে সামনেই আগাই নাই। পরে সাদিকে কইল চাষির কল দিয়ে আনতে, এর আগেও নাকি অনেকে ওইখানে সাদা কাপড় পরা কার যেন দেখছে ভূত মনে করে। কোন রকম নাকি তারা সে ভূতের হাত থেকে বাঁচিয়ে আসছে এক একজন। সন্ধ্যার পর ওইখানে কোনো মানুষ ভুলেও যায় না এখন এইসব ভূতের কারণে ভাই। আর চাষায় যে কি বুঝা গেল কালকে সেটাই আমার মাথায় হইতেছে না। এসব কল্প পোখানি তোরে বললো কে? হ্যাঁ সত্যি করে বলতো ভাই, কি যে বলেন আপনি ভাই, পুরো গ্রামবাসী মানুষ জানে ওইখানে ভূত আছে ভাই, খেতের পাশেই তো বাসা, আমার মনে হয় ওইখানে ভূত থাকে ভাই। আচ্ছা এখন চল আজকে যাই দেখবো এখানে আসলে এখানে ভূত আছে কিনা, চল। না 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 ভাই, আমি আমি হ্যাঁ না ভাই আমি আর ওইখানে যাবো না ভাই, কালকে আসা আসার যে অবস্থা দেখছি সেটা দেখার পর তো আমি আরো আগে যাবো না ভাই। আমি ওকে ধমক দিয়ে বললাম, চুপ থাক, অম্বিকাল এরম কোনো উত্তর নাই, আর সাথে আমি আছি তো, সাদিককে ডাক দে। শিয়ালপাড়া খেতে চলে আসলাম সবুজ আর সাদিক দুই ভাইকে নিয়ে। আমি খেতের পূর্ব পাশ ঘেঁষে এক বিশাল বাঁশঝাড় এবং আরো বেশ কিছু গাছপালা রয়েছে। কথিত আছে ওই বাঁশঝাড়ের মধ্যেই নাকি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিরা বাঙালিদের মেরে একসাথে গণকবর দিয়েছিল। যদিও এটা সত্যতা কতটুকু তা আমার জানা নেই। আমাদের ক্ষেতের দক্ষিণ দিকে বিশাল এক কুয়ার মতো বড়সড় একটা পুকুর রয়েছে। বর্ষাকালে পুকুরটি পানিতে টটম্বুর থাকলেও গ্রীষ্মের এই প্রচন্ড দাবদাহে পানি অর্ধেকটাই নেই। আশেপাশের ক্ষেতগুলোতে এই পুকুর থেকেই পানি দিয়ে সেচ করা হয়। ক্ষেতের পাশ ঘেঁষে পুকুরে যেই সাইডটা পড়েছে সেখানেই দেখতে পেলাম নরম কাদার মধ্যে বেশ কিছুটা গর্ত করা। সবুজ সেখানে দৃশ্যটি আমাকে হাতের ইশায় দেখিয়ে দিয়ে বলল, ভাই ভাই এখানে চাষারে ভূতেরা গাড়ি রাখছিল, অনেক কষ্টে চাষারে মাটির মধ্যে ঠিক উঠাইছি ভাই। আমি কথা না বলে জুতাটি হাতে নিয়ে সেই কাদার মধ্যে নেমে পড়লাম। একটি বিষয় আমার চোখ এড়ালো না, খেয়াল করলাম গর্তের চারপাশটা বেশ সমান, অথচ আমরা জানি কোথাও কোনো গর্ত করলে যদি মাটি অন্য কোথাও ফেলা না হয় তাহলে গর্তের চারপাশের প্রভাবে কিছুটা উঁচু হয়ে যাবে, অথচ এখানে তার কোনো লক্ষণ নেই। গর্তের কিছুটা দূরে তাকাতেই রহস্যের জট কিছুটা খুলল, মানে এই গর্তের মাটি আসলেই আগে থেকে অল্প কিছু উঠিয়ে পাশেই ছুড়ে ফেলা হয়েছে, কিন্তু এসব ক্লু দিয়ে তো আর আসল রহস্য উদ্ঘাটন করা সম্ভব নয়। যখন কোনো কিছু না ভেবে পেয়ে সবুজ আর সাদিককে নিয়ে পাশেই ক্ষেতের বাইরে বসে পড়ি, তখনই পাশে বেশ কিছু অর্ধ খাওয়া সিগারেটের শলাকা দেখতে পেলাম। তখনই আমার মাথাটি কিছুটা চক্কর দিয়ে উঠল। একটু ভালোভাবে খেয়াল করতেই বুঝতে পারলাম সিগারেটগুলো খাওয়া হয়েছে তা খুব বেশি সময় হয়নি, অর্থাৎ গতকাল রাতেই সম্ভবত কয়েকজন মিলে এগুলো খেয়েছে এখানে বসে। আমরা আমাকে ভাবনার জগতে চলে যেতে দেখে পাশ থেকে সবুজ বলল, ভাই কি ভাবতেছেন, সন্ধ্যা তো হয়ে গেল, চলুন বাসায় যাই, নাহলে আমাদেরও তো ভূতে ধরবো। ওদের কথার প্রত্যুত্তর না দিয়ে বাসার উদ্দেশ্যে হাঁটা ধরলাম আমি। সকালে বাড়িতে হট্টগোল শুনে আমার ঘুম ভেঙে যায়। অনেকটা ঘুমন্ত চোখে উঠোনে আসতেই সবুজ দৌড়ে এসে আমাকে বলল, ভাই 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 শুনছেন, কামরুল চাষারের কালকে রাত্রে ভূতের হই আগে এক জায়গায় মাঝের মধ্যে গাড়ি রাখছিল ভাই, তার অবস্থা নাকি আরো মাথা মারাত্মক ভাই, হা হা ওই গর্তটা ভাই। সবুজের কথা শুনে মুহূর্তে আমি হতভম্ব হয়ে যাই, যেই সব চাষাদের আমি কালকে থেকে সন্দেহ করে আসছি আজ তারাই এ না এই একই ফাঁদে আটকে গেল, এ কিভাবে সম্ভব, এটা কি আসলেই কোন জিনের কাজ নাকি মানুষের কাজ। ভোরের সূর্য যখন পূব আকাশে কিছুটা উকি ঝুঁকি দিচ্ছে ঠিক তখনই সাদেক আমাকে ফোন দিয়ে বলে, হ্যালো মরু ভাই, চাষের তো পশ্চিম পাড়ার খালের কাদার মধ্যে গাড়া অবস্থা পাওয়া গেছে, আপনি তাড়াতাড়ি চলে আসেন এখানে ভাই, হ্যাঁ দেরি করে না ভাই। সাদেকের কথা শুনে আমি স্তম্ভিত হয়ে যাই, ঠিক তখনই আমার গতকালকের সেই কালো কবিরাজের কথা মনে পড়ে যায়। সে আমাকে বলেছিল আমাদের বংশের সকলকে নাকি জিন ধ্বংস করবে, তাহলে কি এটা সেই অভিশপ্ত জমির দোষ নাকি আমাদের বংশের মধ্যেই জিনের কোন নজর পড়েছে। এত সব ভাবনা মনের মধ্যে উকিঝুঁকি দেওয়ার পরক্ষণে আমি রওনা দিলাম পশ্চিম পাড়ার খালের দিকে। আমাদের গ্রামের পশ্চিম দিকের অংশটুকুতেই মূলত গ্রামবাসী শহর ভাষায় পশ্চিম পাড়া হিসেবে আখ্যায়িত করে ওই জায়গাটাকে। পশ্চিম দিকের ওই অংশটায় তেমন কারো আবাসস্থল না থাকলেও জায়গাটি বেশ পরিচ্ছন্ন, আর তার পাশ ঘেঁষেই চলে গেছে একটি ছোটখাটো খাল। ছোটবেলায় কত যে খালের সমবয়সী ছেলেপুলেদের সাথে গোসল করেছি তার কোনো হিসাব নেই। গ্রামের বাজারে যেতে হলে আমাদের ওই খালের পাশের রাস্তা দিয়েই যেতে হয়। আমার যতটুকু মনে হচ্ছে সাবরুল চাচা সন্ধ্যার দিকে বাজার থেকে আসার পথে ওই ওনার সাথে এই ঘটনাটা ঘটেছে এই রাস্তা দিয়ে আসার ফলেই। পশ্চিম পাড়ার রাস্তা দিয়ে যখন তাড়াহুড়ো করে হেঁটে কাঙ্ক্ষিত স্থানের উদ্দেশ্যে যাচ্ছি ঠিক তখনই খেয়াল করলাম সবুজ ও সাদেক সহ আরো কিছু লোক কাদামুখ অবস্থায় সবুল চাচাকে রাস্তায় উঠে দাঁড়িয়েছে। আমি আমার একমাত্র দেরি না করে দৌড়ে গিয়ে তাদেরকে সাহায্য করার জন্য মূর্ছা যাওয়া সবুল চাচাকে এক হাত দিয়ে ধরলাম। হাসপাস স্বরে সবুজকে জিজ্ঞেস করলাম, একিলে চাচারে কি অবস্থায় পেলি, হ্যাঁ ওনার শ্বাস প্রশ্বাস ঠিক মতো চলতেছে তো দেখছিস। আমার কথা শুনে সবুজ উৎকণ্ঠিত স্বরে উত্তর দিল, শ্বাস প্রশ্বাস আছে, আর খালি কিনারা চাষারের জিনিস অর্ধেক কাদার মধ্যে গাড়ি রাখছিল, করিম চাষা ছোট বলায় সবার প্রথমে চাষারে দেখছে। আমি চিন্তিত স্বরে বুঝলাম, বুঝেছি, এবং চাচার যত দ্রুত সম্ভব হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে, চল 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 তুই দেখ কোনো ভ্যান ঠান ঠিক করা যায় কিনা। আচ্ছা আমি দেখতেছি, আপনারা ওনারা নিয়ে আসেন। এই বলে সবুজ হন্তদন্ত হয়ে চলে গেল সামনের দিকে। কামরুল চাচা এখন কিছুটা সুস্থ হলেও সবরুল চাচাকে বেশ অর্ধ মুমূর্ষু অবস্থাতেই হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছে। দায়িত্বে থাকা ডাক্তার বলেছেন, শুনুন উনি দ্রুতই সুস্থ হয়ে যাবেন, আপনার ওনাকে নিয়ে যেতে পারেন বাড়িতে। ডাক্তারের কথা মতো আমরাও চিন্তা করলাম, ঘরোয়া ভাবে চিকিৎসা দেওয়ার থেকে উত্তম আর কিছু হতে পারে না। বহু বছর পর আব্বা তার সব ভাইদের বাড়িতে এসেছেন, তিনি হয়তো অনুধাবন করতে পেরেছেন যে বিপদ যেহেতু সব ভাইদের একত্রে এসেছে তাই এই মুহূর্তে অযথা পারিবারিক কলহকে পুঁজি করে ভাইয়ে ভাইয়ের সম্পর্ক ছিন্ন করা উচিত হবে না মোটেও। আমার আপন ছোট চাচা সগির চাচাও এসেছেন কামরুল চাচার বাড়িতে, সব ভাইদের একত্রে দেখে অজান্তেই আমার মনটা খুশিতে আনন্দিত হলো। বাবা অনেকটা ইগোর বসেই নিজে থেকে কামরুল চাচার সাথে একবারই কথা বলছেন না, তার ক্ষেত্রেও এই ব্যতিক্রম দেখলাম না। নিরবতা ঠেলে সকলকে উদ্দেশ্যে আমি বললাম, এখন ভাই ভাইয়ের প্রতি কোন রাগ পুষে না রেখে আমি মনে করি সকলের এক হওয়া উচিত, এবং এসব ঘটনার পিছনে যে কলকাঠি নাচছে সেটাও বের করা উচিত আমাদের একসাথেই। আমার কথা শেষ হতেই পাশ থেকে আমার চাচাতো বোন তিথি বলল, হ্যাঁ হ্যাঁ মারু ভাই ঠিক কি কইছে, আপনার তো অনেক জায়গা জমি নিয়ে কেস মামলা সাজিশ করছেন, এমনকি এক ভাই আরেক ভাইরে মারতেও চাইছেন, এখন এই বিপদের মুহূর্তে কি আপনার একজনের প্রতি আরেকজন রাগ করে থাকবেন। একা করে আমার মা চাচিরা এমনকি ছোট চাচা তাদেরকে সবকিছু ভুলে এক হতে বলল। সকলের কথা শুনে ঘরের মধ্যে এক শুনশান নিরবতা বিরাজ করছে। আমার আব্বা কিংবা কামরুল চাচা কেউই কোনো কথা বলছেন না, আচমকাই নিরবতা ঠেলে কামরুল চাচা অন্যদিক তাকিয়ে বললেন, সেটা না হয় আমরা মিল মিলে গেলাম, কিন্তু এই জিনভূতের কাজে তোরা কিভাবে থামাবি? এমনকি সেদিন নাকি কালু কবিরাজের অপমান করে বাইর করে দেওয়ার সময় নাকি সে কইছিল আমাকে বংশের সবের জিনে বুদ্ধংস করব। আমার মনে হয় সেদিন তোকে ওরে তারা ইয়া দেওয়া ঠিক হয় নাই। কামরুলকু চাচার কথা শুনে আমি বললাম, এটা জিনভূতের কাজ নাকি মানুষের কাজ সেটা সময় মতোই টের পাবেন, বাকিটা আমার উপর ছেড়ে দেন। তাছাড়া জিনভূতের তো আর খেয়ে দিয়ে কাজ নাই যে সামনে না এসে পিছন থেকে মানুষের মুখ চাপ দিয়ে মাঠের মধ্যে গেড়ে রাখবে। জিনভূতে কি মানুষের সামনে আসতে ভয় পায় নাকি? আমার কথা শুনে সবাই আমার দিকে অবাক নয়নে তাকিয়ে আছে। তখনই আমি আমার বাবা বলল, এটা তো ঠিক কইছিস, কিন্তু আমাকে সাথে কার এমন শত্রুতা যে যেখানে সেখানে আমাকে অজ্ঞান করে কাঁধের মধ্যে গেড়ে রাখে? আমি নির্লিপ্ত স্বরে বললাম, যেহেতু টানা তিন রাতে আপনাদের তিন ভাইয়ের উপর হামলা হয়েছে, সেহেতু আজকে রাতেও হামলা হবে, আর সেটা সগির চাচার উপরেও হতে পারে। আমার মুখে এই কথা শুনে সবাই হকচকিয়ে উঠল। তখনই তিথি কৌতূহল দৃষ্টিতে আমাকে জিজ্ঞেস করলো, তাহলে এখন কি করার? আমি মুচকি হেসে তিথিকে বললাম, সব প্ল্যান ঠিকঠাক করা আছে, সবকিছু এখন বলা যাবে না, সময় মতোই টের পাবি। রাত দশটা, সগির চাচা গঞ্জের বাজার থেকে বেশ কিছু বাজার করে পশ্চিম পাড়ার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাড়ি ফিরছে। তার মনের মধ্যে এক অজানা ভয় বাসা বেঁধেছে, কারণ গত তিন রাতে তার তিন ভাইকে জিনেরা অজ্ঞান করে কাদার মধ্যে গেড়ে রেখেছিল। মনে মনে বলছেন, আজকে আসছে যে এত রাত হবে বাজার থেকে, সেটা জানলে তো কখনোই বাজারে যেতাম না। ওহো, এত দেরি হয়ে গেল। এরকমই এক মনে বিড়বিড় করে রাস্তা দিয়ে দ্রুত পায়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎই তার পিছনে শুকনো পাতার কর্মর শব্দ শুনে থমকে দাঁড়ান, পাশাপাশি তার বুকের গহীনেও ভয়ের মাত্রায় প্রকম্পিত হয়ে ওঠে। পিছন ঘুরতেই খেয়াল করেন কেউ নেই, ফাঁকা। মনের ভুল ভেবে যখনই পুনরায় হাঁটা ধরেন, তখনই পিছনে পুনরায় পাতার কর্মর শব্দ আর তীক্ষ্ণ হতে থাকে। হঠাৎ করে পিছনে তাকা দিয়ে খেয়াল করেন এই পূর্ণিমার আলোতে দুটো আবছায়া পাশের এক গাছের ওপাশে দাঁড়িয়ে আছে নিজেদের আড়াল করে। কাপা কাপা কণ্ঠে তিনি জিজ্ঞেস করেন, কে রে এখানে? কিন্তু উপাস থেকে কোনো সারা শব্দ নেই। তিনি মনের মধ্যে যথেষ্ট সাহস সঞ্চয় করে সেই আবছায় অস্তিত্ব খোঁজার জন্য সেদিকে পা বাড়ান। যখনই গাছের কাছাকাছি চলে আসেন, ঠিক তখনই একটি আবছায় দ্রুত গতিতে তার দিকে ধেয়ে আসে আর তার মুখে কিছু পেঁচিয়ে ধরার চেষ্টা করে। কিন্তু তার আগেই তিনি নিজেকে যথেষ্ট নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। ছায়া মানব দুটো তার এমন প্রচেষ্টা দেখে তারাও থেমে থাকেনি, বরং তারা পুনরায় তার দিকে ধেয়ে আসার চেষ্টা করে। কিন্তু তার আগেই রাস্তার দুই পাশ থেকে বেশ কিছু লোক হৈ হৈ করে লাঠি ছোটা নিয়ে ছায়া মানব দুটোকে ঘিরে ফেলে। আচমকাই এমন কাণ্ড দেখে ছায়া মানব দুটো হতমব্য হয়ে যায় এবং পালানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। আমি হাতে থাকা টর্চ লাইট নিয়ে দুজনের সামনে চলে আসি। এতক্ষণে আগত সবাই বুঝতে পেরেছে এই কয়দিনে আমার বাপ চাষাদের সাথে যা কিছু ঘটেছে তা কোনো জিনের কাজ নয়, বরং জিনরূপী এই মানুষদের কাজ। ওদের মুখ থেকে পেছানো গামছা দুটো সরাতেই আশেপাশে সকলে অবাক চিত্তে ওদের দিকে তাকিয়ে থাকে এবং বলে, হে কিভাবে সম্ভব, হে কিভাবে সম্ভব, শেষ পর্যন্ত কিনা। সকাল আটটা, সেই জিনদপী মানুষ দুটোকে কামরুল চাচার উঠোনে মোটা দড়ি দুটি খুঁটির সাথে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। ইতিমধ্যে সমস্ত গ্রামে জিন ধরার তথ্য ছড়িয়ে পড়েছে, তাই এদেরকে দেখার জন্য গ্রামের শিশু থেকে বুড়ো অবধি কেউ বাদ থাকছে না আসতে বাড়িতে। উঠোনে মানুষের আনাগোনা দেখে যে কেউ বলবে এ যেন এক বড় কোনো সমাবেশ লেগেছে। পাশ থেকে গ্রামের এক ব্রুম্বি বললেন, ছি 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 ছি, ওগরে মানুষ কত বিশ্বাস করতো, আর ওরা কিনা এই কাকাম করলো। কারোর কাছ থেকে গত পাঁচ দিন আগেও তো বাদ ব্যথার একটা তাবিজ নিছিলাম আমি, এই তাবিজ এখন কেমনে হাতে রাখি, তোরাই ক। এ বলে তিনি তার হাতে থাকা তাবিজটি ছিঁড়ে ফেলে নিচে ফেলে দিলেন। আগত সবাই আমার দিকে জিজ্ঞাসু সৃষ্টির দৃষ্টিতে তাকিয়ে আছে। নিরাপত্তা ঠেলে আমি সকলের উদ্দেশ্যে বললাম, আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন রাখছে যে কালু কবিরাজের সাথে আমাদের কি শত্রুতা, আর ওর সাথের জনের বা কালু কবিরাজের সাথে কি করেছে, ওর দিকে আপনারা একটু ভালোভাবে তাকান তো, দেখেন চিনতে পারেন কিনা। হুট করে কামরুল চাচা বলে উঠলেন, আরে এটা তো সেই ভুয়া কবিরাজ, যারে কতবার আমরা চার ভাই মিলে দুই নম্বরে করার জন্য গ্রাম থেকে পিটাইয়া তারাই দিছিলাম, এটা তো সেটা। আমি মুচকি হেসে বললাম, চাচা ঠিক ধরেছেন, আর ওই হারামজাদাই হলো কালু কবিরাজের ভাই, মূলত ওর অপমানের প্রতিশোধ নিতেই কালু কবিরাজও ভুয়া কবিরাজগিরি করার জন্য এই গ্রামে আসে আর আমাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য আপনাদেরকে প্রতি রাতেই ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে কাদার মধ্যে ঘিরে রাখে, যাতে আমরা বিশ্বাস করি এটা জিন ভূতের কাজ, আর সেই উসিলায় কালো কবিরাজ আমাদের থেকে টাকা মারার ধান্দা করতে পারে। মূলত কালু আর ভাইয়ের মতো বোকানো হয় এবং ধূর্ত প্রকৃতির হওয়ায় ওর ওই দুই নম্বরের গ্রামে সহজ সরল মানুষজন সহজে ধরে উঠতে পারে নাই। আমার মুখে এই কথা শুনে ইতিমধ্যে আগত সকল মানুষদের মাঝে কথোপকথন শুরু হয়ে গেছে। কেউ কেউ বলছে ওদেরকে এখানে বেঁধে রাখো, আবার কেউ কেউ বলছে হাত পা ভেঙে দাও, আবার কেউ বলছে ওর কাছ থেকে জরিমানা আর মার দিয়ে ওদেরকে গ্রাম ছাড়া করো। কিন্তু আমি গ্রামবাসীর এই মতের সাথে একমত নই, তাই তৎক্ষণাৎ পুলিশকে ফোন দিয়ে এদেরকে থানায় নিয়ে যেতে বললাম। কারণ আইন নিজের হাতে তুলে নিয়ে যদি নিজেরাই আবার কোনো অঘটন করে ফেলি তখন হতে পারে হিতে বিপরীত, মানে অন্য কোনো বিপদ। উক্ত ঘটনা দুই দিন পর কামরুল চাষের বাড়িতে আজ আমরা সবাই একত্রিত হয়েছি, কারণ তিনি ভাইদের মিলন মেলা উপলক্ষে একটি খাসি জবাই দিয়ে আমাদের সকলকে দাওয়াত করেছেন। খাওয়া দাওয়া শেষে যখন একসাথে বসে সবাই রেস্ট নিচ্ছে তখনই তিথি ভিতরের ঘর থেকে পানের থালা নিয়ে বসার ঘরে প্রবেশ করে। সে সময় কামরুল চাষা আমার বাবার উদ্দেশ্যে শান্ত স্বরে বলে উঠলেন, তোর কাছে আমি একটা প্রস্তাব দিতে চাই, তুই যদি কিছু মনে না করস। বাবা কৌতূহলের দৃষ্টি জিজ্ঞেস করলেন, কিসের প্রস্তাব? কে বলা শোন, আমি ঘুরে ইয়া ফিরে কিছু বলি না, সেটা তুই ভালো করে জানোস। এখানে যেহেতু সবাই আছে তাই কইতেছি, আমি আমি চাইছিলাম আমার মায়ের লগে তোর পোলার বিয়ে দিতে, যদি তোর কোনো অমত না থাকে। চাচার কথা শুনে সকলেই বেশ অবাক হয়ে যায়। বাবা শান্ত স্বরে বললেন, আমার মতামত নিয়ে কি হইব, আমার পোলা যদি রাজি থাকে তাহলে আমার তো কোনো দ্বিমত নাই। তখনই সকলে আমার দিকে তাকায়, এমনকি তিথিও তাকিয়ে আছে অনেকটা মায়া মাখা দৃষ্টিতে। হয়তো মেয়েটি আমার মুখে হ্যাঁ শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমি লজ্জার মাথাকে বললাম, আমারও কোনো আপত্তি নাই। আমার কথা শেষ হওয়ার আগেই তিথি লজ্জায় দৌড়ে বসার রুম ছেড়ে চলে গেল। তখনই আমার মনে হলো, হায় হায়, এই মুরব্বীদের সামনে এত তাড়াতাড়ি আমি কিভাবে সম্মতি দিয়ে ফেললাম। সবাই তো ভাবে আমি তিথিকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছি, আমার কি একটু লজ্জা নেই? ধুর, এইটা কি ঠিক হইল বলুন তো। আর এই সাথে সাথেই শুরু হলো এক নতুন ঘটনা। লিখেছেন মিশকাল মারুফ, ঘটনাটি আজকে তিনি আমাদের কাছে পাঠিয়েছেন ভূত গল্পের 74তম এপিসোড উপলক্ষ করে। মিশকাল মারুফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের ভূত গল্পের দর্শকদের জন্য একটু বলে রাখতে চাচ্ছি, যদিও এটা একটা ভৌতিক আবেশে ঘটনাটা, বাট এটা কিন্তু আসলে ভূত বা অলৌকিক কোনো বিষয় নয়। কারণ আপনারা কিন্তু ঘটনাটার মধ্যে একটু খেয়াল করলে বুঝতে পারবেন, আমার মনে হয় অনেকেই কিন্তু প্রথমে বুঝতে পেরেছিলেন কেন প্রতিরাত্রি এইভাবে অর্ধেক ঘিরে রাখা হয়। আসলে এই যে কবিরাজি বিদ্যা বা এই যে ওঝা বিদ্যা, এই যে বিদ্যাগুলো, এই বিদ্যাগুলোর কিন্তু এখন খুবই বাজে বাজে ব্যবহার হয়, এবং সেটা মানুষের কাছ থেকে লোক ঠকিয়ে বিভিন্ন পন্থায় তারা তাদের জীবিকা নির্বাহ করে থাকে, যেটা সম্পূর্ণ হারাম এবং খারাপ কাজ এক কথায়। কারণ তারা আসলে কুফরি বা ব্ল্যাক ম্যাজিক, কালো জাদুর মতো কিছু বিষয় তারা চর্চা করে থাকে, যা আসলে মানুষের হিতকর নয়, মানুষকে ক্ষতি করার জন্যই, মানুষকে ক্ষতি করেই তার মতি মানে তার টাকাটাই, তার অর্থ কিভাবে লুটিয়ে নেওয়া যায়, হাতিয়ে নেওয়া যায়, তাদের উদ্দেশ্য থাকে এরকমই। তো বন্ধুরা, এইসব মানুষ থেকে অবশ্যই সাবধান থাকবেন। মিশকাল মারুফের আজকের পাঠানো ঘটনা থেকে আমরা কিন্তু বুঝতে পারলাম এই কবিরাজ বা ওঝা ছদ্মবেশী মানুষগুলার আসল রূপ। তো অবশ্যই আমাদের গ্রাম গঞ্জে পথে ঘাটে এরকম অনেক ধরনের মানুষ পাওয়া যায়, সবাই যে খারাপ আমি সেটা বলছি না, বাট তার ভিতর থেকে বুঝে নিতে হবে কে ভালো কে খারাপ, এটা আপনাকেই নির্ধারণ করতে হবে, এটা আমাদেরই নির্ধারণ করতে হবে। থ্যাংক ইউ জানাচ্ছি মিশকাল মারুফ, আবারও আপনাকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি, নতুন বছরের শুভকামনা থাকলো। আশা করছি সামনে আপনার আরো অনেক ঘটনা এইভাবে জীবনধর্মী কিছু ঘটনা দিয়ে আপনি আমাদের পাশে থাকবেন। যদিও আপনারা সবাই জানেন ভূত গল্প বাস্তব এবং সত্য ঘটনা নিয়ে কাজ করে, সেই পরিপ্রেক্ষিতে মিশকাল মারুফের এই ঘটনাটা ভূত গল্পের 74তম এপিসোডে প্রচার করা হলো শুধুমাত্র আপনাদের জন্য। সবাইকে আবারও হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি এবং চলে যাচ্ছি আমাদের পরবর্তী অংশের আয়োজনে। সেই পর্যন্ত সবাই শুনতে থাকুন একসাথে ভূত গল্প।
আব্বু আব্বু শোনো না।
হ্যাঁ বলো, কি হয়েছে?
আমাকে একটা ভূতের গল্প শোনাবে?
আচ্ছা, ভূতের গল্প শুনবে, চলো শুনে আসি স্বাধীন মিউজিকে ভূত গল্প।
বাবা তো
আসসালামু আলাইকুম অভি ভাই, আশা করি ভালো আছেন এবং আপনি সবসময় ভালো ঢলেই থাকেন। আমি জানি, আমি ভূত গল্পের একজন রেগুলার লিসেনার। আমি লাইভে ভূত গল্প শোনার সুযোগ না পেলেও আমি পুরো লাইভের অডিওটা পরবর্তীতে ডাউনলোড করে শুনে থাকি। ভূত গল্প না শুনলে রাতে ঘুমের ফিলিংস পায় না ঠিক। আমি চট্টগ্রামে থাকি, আমার সুইটার যদি সিলেক্টেড হয় তাহলে পড়ে শোনালে খুশি হব। যাই হোক অভি ভাইয়া, আজকে তাহলে গল্পে চলে আসি। আমার নাম মোহাম্মদ ফয়সাল, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থাকি। আমার বাবা সরকারি চাকরি করে একটা, তাই ছোট থেকে আমি চট্টগ্রামেই বড় হয়েছি। তো ঘটনাটা ঘটে আমার সাথেই মূলত, আমি এবার কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি। আমাদের বাসা যেখানে ওই এলাকাটাকে শোভা কলোনি নামে ডাকা হয়। তো আমাদের এলাকায় আসার পথে অনেকগুলো তাল গাছের সারি আছে আর বেশিরভাগ আমার বাবা আর দাদার হাতে লাগানো ছিল ওই তাল গাছগুলো। আরো একটা রাস্তা আছে বিল আর ধান খেত দিয়ে আসতে হতো আমাদের বাড়িতে। আমরা সচরাচর তাল গাছের রাস্তাটা দিয়েই আসতাম। আমাদের বাসা থেকে একটু দূরে অনেক বড় একটা খেলার মাঠ রয়েছে যেটাকে সেন্টার ফিল্ড বলা হয়। ঘটনাটা মূলত ঘটে ওই জায়গাটাতেই। আমি প্রায়ই রাতে বাইর হতাম একটা অনলাইন ক্লোজ ফ্রেন্ডের সাথে কথা বলার জন্য। কখনো কখনো আমরা ফজরের আজানের পর্যন্ত কথা বলতাম। আমার বাসার কেউ রাত জায়গা পছন্দ করত না, এত রাত জেগে বাসায় কথা বললে বাবা বকা দিবে, তাই বাসায় আমি কথা বলতাম না। সেন্টার ফিল্ডে একটা জিমনেশিয়াম ছিল, প্রায় রাতে ওখানে ওয়াইফাই এ গিয়ে আমরা কথা বলতাম আর এই বিষয়টা বাসার কেউই জানত না। আবার সবাই ঘুম থেকে ওঠার আগেই ঠিকই আমরা বাড়িতে চলে আসতাম। ওইরকমই দিনটি ছিল শনিবার। আমি আমার একটা বন্ধুকে যাওয়ার জন্য মেসেজ পাঠিয়েছিলাম, কিন্তু ও দেখলাম অনলাইনে সিন করেনি, ও মনে হয় ঘুমিয়ে গেছে। তাই আমি একাই চলে গেলাম ওয়াইফাই ইউজ করতে ওই জিমনেশিয়ামটার কাছে। আমি যখনই যেতাম সেখানে একটা বড় জারুল গাছের নিচে আমি বসতাম। ওই গাছের 20-25 হাত দূরে একটা ল্যাম্পপোস্ট ছিল, সেখান থেকে একটু আলো আসতো আর চাঁদের আলো ছিল না ওই দিন। আমি তেমন সাহসী হও না, তেমন ভীতও ছিলাম না। আমি প্রতিদিনের মতো গাছের নিচে বসলাম। তখন রাত ঠিক 11 বাজে। আমি হোয়াটসঅ্যাপে আমার সেই বন্ধুর সাথে চ্যাটিং করতেছিলাম। বলা ভালো যে আমাদের ওই মাঠটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একদম ঠিক একটা পাশেই ছিল, আর মাঠের শেষ হলেই ছিল পাহাড়, আর মাঠের শেষ প্রান্তে কয়েকটি বাসা বাড়ি ছিল। আমি প্রায় 37 মিনিটের মতো কথা বলেছিলাম, তখনই না ল্যাম্পপোস্টে একটা লাইট হঠাৎ করে বন্ধ হয়ে যায়। তখন আমি ঠিক ভয় পাইনি, যেহেতু গরমকাল তাই কারেন্ট যাওয়াটা স্বাভাবিক। কিন্তু কারেন্ট চলে গেলে তো ওয়াইফাইটার লাইনও চলে যাওয়ার কথা, কিন্তু ওয়াইফাই ছিল কিন্তু লাইটটা বন্ধ হয়ে গেল। আমি তাও এটা স্বাভাবিকভাবেই নিলাম। তখন তার 10 মিনিট বা 15 মিনিট পর একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেলাম। সম্ভবত কান্নার আওয়াজটা কোন একটা মেয়ে শিশুর ছিল। আমি ভাবলাম আমার মনের ভুল হতে পারে, কিন্তু আমি যার সাথে কথা বলছিলাম সেও কান্নার আওয়াজ শুনতে পায়। সে আমাকে বলে যে এত রাত্রে কান্না করে কে? হ্যাঁ, একটা কান্নার শব্দ শুনতে পাচ্ছি। তখন আমি একটু ভয় পেয়ে যাই, কারণ আমার বন্ধুটার এই কথা শুনে ও শুনতে পাচ্ছে কান্নার শব্দটা। আমি আগে আমার দাদুর মুখ থেকে শুনেছি রাতে নাকি ওই মাঠে মাঝে মধ্যেই অনেক কিছু অনেকেই দেখেছে। আমি ছোট থেকে যেহেতু এখানে বসবাস করি তাই বিষয়টা তেমন গুরুত্ব দিতাম না, কিন্তু কান্নার আওয়াজটা শুনতে পাওয়ার পর আমি অনেক ভয় পেয়ে যাই। কিন্তু আমার এত সাহস হয়নি যে আমি গিয়ে দেখব যে কে কাঁদছে এত রাত্রে। আমি ভয়ে বাসায় যাওয়ার জন্য উঠতে চাইলাম, কিন্তু আমার মনে হলো কেউ যেন আমাকে নিচের দিকে টানছে। আমি বাসায় যেতে চাওয়া সত্ত্বেও কেমন জানি যেতে পারলাম না। আমার শরীর অনেক ভারী লাগছিল। অনেক কষ্ট করে জারুল গাছটি ধরে উঠে উঠে একটু দাঁড়ানোর চেষ্টা করলাম। মোবাইলে দেখি রাত 2:27 বাজে, কিন্তু কলটা রাখার সময় রাত 1:55 বাজতেছিল। আমার স্পষ্ট মনে আছে প্রায় 28-29 মিনিট সময় লাগলো আমার বসা থেকে উঠে দাঁড়াতে। তারপর গাছ ধরে কতক্ষণ যে দাঁড়িয়েছিলাম আমি জানি না। তার একটু পরেই সেই বাচ্চার কান্নার আওয়াজের সাথে সাথে অনেক বাজে ভাবে একটা মহিলার কান্নার আওয়াজ শুনতে পেলাম। যেন আকাশ বাতাস কাঁপিয়ে ওই মহিলা কান্না শুরু করে দিয়েছে। আমার একটু ভালো লাগছিল না ওই কান্নার আওয়াজ শুনে। কান্নার আওয়াজটা শুনতে কি ভয়ঙ্কর! আমি হাঁটার চেষ্টা করতে লাগলাম, কিন্তু শরীর আরো ভারী হয়ে গিয়েছিল। আমাকে অনেক ভারী লাগছিল, আমি আমি হাঁটতে পারছি না। আমি মনে মনে আয়াতুল কুরসি দোয়াটা জোরে জোরে পড়ছিলাম আর মনে মনে আল্লাহর কাছে দোয়া ছিলাম, আল্লাহ আমি যেন জ্ঞান না হারিয়ে ফেলি এখানে, ভালোভাবে যেন আমি একটু বাসায় পৌঁছাতে পারি। আল্লাহ হঠাৎ করেই একটা আবছা কিছু জাম গাছ থেকে উড়ে এসে জারুল গাছের উপরে বসলো। ওই জিনিসটা আসার সময় বিদ্যুৎ চমকানোর আগে যেমন আলোকের ঝলকানি দেখা যায়, ওরকমই একটা আলো আমি এক মুহূর্তের জন্য দেখতে পেলাম। দূর থেকে কিছু কুকুরের আর্তনাদের আওয়াজ স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। আমি তেমন একটা নামাজ পড়তাম না, শুধু শুক্রবারে জুমার নামাজটা কখনো মিস করতাম না, আর বিশেষ ওয়াক্তগুলো আমি খুব একটা পড়তাম না। আমি আল্লাহ পাকের কাছে দোয়া চাইলাম যেন আমি সুস্থভাবে আজ বাড়ি ফিরতে পারি, আরো মনে মনে সংকল্প করলাম সুস্থ থাকতে আর নামাজ পড়া বাদ দিয়ে দিব না, এক অক্ত সব অক্তই আমি ঠিকঠাক ভাবে পড়ব। এরকম অবস্থা দেখে আমার মনে হতে লাগলো এখনই অজ্ঞান হয়ে পড়ে যাব, অনেক ভয় পেয়েছিলাম। জারুল গাছের উপর ওই জিনিসটার অবস্থান আমি স্পষ্ট অনুভব করলাম, দৌড়ে পালিয়ে যাব সেই শক্তিও নেই। আমি তখনও জারুল গাছ ধরে দাঁড়িয়ে আছি, আমি ভয়ে জোরে জোরে দোয়া পড়তেছিলাম। হঠাৎ করে জারুল গাছটা এমন ভাবে একটা ঝাঁকুনি দিয়ে কেঁপে উঠলো, মনে হয় ওই গাছটার গোড়া থেকে কেউ জোরে ঝাঁকুনি দিচ্ছে। আমি বুঝতে পারলাম খারাপ কিছু একটা আমার সাথেই আছে এখন এই মুহূর্তে। আমি সুরা ফালাক, সুরা নাস আর সুরা ইখলাস পড়ে সাহস নিয়ে বুকে তিনবার ফু দিলাম। কান্নার আওয়াজটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল। আমার ঠিক সামনে ছায়ার মতো কিছু একটা দেখতে পেলাম। আমি মোবাইলের ফ্ল্যাশ দিয়ে দেখলাম একটা বাচ্চাকে কোলে নিয়ে একজন মহিলা আমার থেকে 7-8 দূরে দাঁড়িয়ে আছে বললে ভুল হবে, অনেকটা ভাসমান অবস্থায় আমার দিকে তাকিয়ে আছে, আর চোখগুলো বিড়ালের চোখ বা কুকুরের চোখ অন্ধকারে যেমন দেখায় ঠিক ওই রকমই জ্বলজ্বল করছিল। সারা মাঠ অন্ধকার, কিন্তু এত অন্ধকার থাকার কথা না, ল্যাম্পপোস্টের লাইট গুলো আজ আলো নেই। আমি মনে মনে আফসোস করতেছিলাম, কেন যে আজকে আসলাম আমি, আল্লাহ কেন যে আজকে আসলাম। আমার তখন জ্ঞান হারিয়ে ফেলার মতো অবস্থা। সামনে দেখি ওই বাচ্চাধারী মহিলাটি নেই, আশেপাশে জারুল গাছটা জোরে একটা ঝাঁকা দিয়ে আগের মতো হয়ে যায়। আমার চারপাশে দেখলাম অনেকগুলো কাক মাথা ছাড়া মরে পড়ে আছে, একটা কাকেরও মাথা নেই। এটা দেখে আমার কেমন জানি বমি আসতে লাগলো। আমি সেখানেই একটু বমি করার পর আমার শরীরটা একটু আগের চেয়ে হালকা হালকা অনুভব করলাম। তখনই বুঝলাম দূরের মসজিদে ফজরের আজান দেওয়া হচ্ছে। আমি আল্লাহর নাম নিয়ে বাড়ির দিকে রওনা হলাম। আমার মোবাইলে লাস্ট যখন আমি দেখেছিলাম আমার মনে আছে তখন 27% চার্জ ছিল, কিন্তু মোবাইলটা কেন জানি তখন চালু হচ্ছিল না। আমি ভয়ে তালগাছের রাস্তা দিয়ে গেলাম না, বিলের রাস্তা দিয়ে অনেক কষ্টে বাড়িতে আসলাম। আমি পুরো রাস্তায় একবারও পিছনে তাকানোর সাহস পাইনি সেদিন। আমার সেই দিনই 104 ডিগ্রি জ্বর আসে, তুমুল জ্বর আমার। আমি বাসায় রাতে কাউকে ওই ঘটনাটার কথা কিছু বলিনি, আমি এত রাত্রে কখনো ওখানে কেন গিয়েছিলাম তার জন্য বাবা আমাকে অনেক বকা দেবে এই ভেবে আমি কাউকে কিচ্ছু বলিনি। আমি জোরে প্রমাদ গুনছি শুধু। 3 দিন বিছানা থেকে আমি উঠতে পারলাম না, বাসার কেউ জেনে যাওয়ার ভয়ে আমি লুকিয়ে 4 দিনের দিন আমার পাশের এলাকার হুজুরের সাথে দেখা করি। তিনি আমাকে বললেন যে এশার নামাজের পর বাসার বাইরে না থাকতে এবং আমাকে কিছু পানি পড়া দেয় খাবার জন্য। তারপর কয়েকদিন আমার আর কোনো সমস্যা হয়নি। প্রায় 13 দিন পর আমি সন্ধ্যার পর বাজার থেকে আসার সময়, এখানে বলে রাখা ভালো, বাজার করে বাসায় আসার সময় একটা হিন্দুদের মন্দির পড়ে এবং একটা বৌদ্ধ মন্দির পাশাপাশি ছিল, এর পাশ দিয়েই মূলত বাজারের পথ ধরে আসতে হয়। মন্দিরের পাশে দিয়ে আসতেও আমার কোনো সমস্যা হয়নি। তখন সমস্যাটা হয় আরেকটু যাওয়ার পর, মূলত 4 রাস্তার মোড়ে একটা স্কুল আছে, স্কুলটার নাম ছিল ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সার্ভিস স্কুল। আমার বাবা দাদারা বলতো স্কুলটা নাকি কয়েকটি কবরের উপর নির্মাণ করা হয়েছে। তো স্কুলের বাম দিক দিয়ে আমার যাওয়ার পথ ওই রাস্তায় তেমন একটা লাইটের ব্যবস্থা ছিল না। মাঝে মধ্যে একটা লাইট জ্বলত বা কখনো জ্বলত না। লাইটটা তখনও জ্বলেনি সম্ভবত, বা কেউ লাইটের সুইচ তখনও অন করেনি। আমি বাজার নিয়ে রাস্তার বাম দিকে ঢুকলাম, তখনই দেখতে পেলাম 18 থেকে 20টা কুকুরের জটলা। আমাদের এলাকায় এত কুকুর একসাথে থাকার কথা না, কারণ বৌদ্ধরা প্রায় এসে কুকুর ধরে নিয়ে যেত। এতগুলো কুকুর দেখে আমি একটু ভয় পেয়ে গেলাম। আমি আর সামনে এগিয়ে যাওয়ার সাহস পেলাম না। আমি অপেক্ষা করছিলাম যদি কেউ আসে তার সাথে যাব। ঠিক তখনই পিছন থেকে একটা ঠান্ডা হাত আমার হাত ধরে কেউ যেন জোরে চাপ দেয়, এতই জোরে চাপ দেয় যে আমার হাতের রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। আমি পিছনে ফিরে যা দেখলাম তা দেখার জন্য আমি আসলে সেদিন প্রস্তুত ছিলাম না এক মুহূর্তের জন্য। আমি দেখলাম সেই দিন সেই রাতের ওই বাচ্চা সহ মহিলাটা আমার হাতটা শক্ত করে চেপে ধরে আছে। তার শরীর থেকে অদ্ভুত একটা বাজে গন্ধ আসতে লাগলো। অনেকগুলো প্রাণী একসাথে পচে যেমন গন্ধ বের হয় ঠিক ওই রকম গন্ধ আমার আবারও বমি রেখে পেল। আমি করে নিজেকে ঠিক রাখতে পারলাম না, সেখানেই জ্ঞান হারিয়ে ফেললাম। জ্ঞান ফিরে আসার পর আমি দেখলাম আমি আমার বাসায় শুয়ে আছি। পাশ থেকে আমার আম্মু জিজ্ঞেস করলো, এই কি কি হয়েছিল তোর? আমি জবাবে বললাম, আমার খুব দুর্বল লাগছিল শরীরটা, তাই অজ্ঞান হয়ে গিয়েছিলাম মনে হয়। আমি তখনও কাউকে সত্যিটা বলিনি। পরের দিন সকালবেলা আমি আমাদের কেন্দ্রীয় জামে মসজিদের একজন বয়স্ক হুজুরকে লুকিয়ে গিয়ে সম্পূর্ণ ব্যাপারটাই খুলে বলি। তিনি বলেন, বাসায় না বলাটা তোমার ঠিক হয়নি বাবা। তিনি আরো বলেন, তুমি ওই দিন যে খেলার মাঠে বাচ্চা সহ মহিলাকে দেখেছিলে, ওর নাম জানো? ওর নাম রোকসানা। তার বাসা ছিল ওই জাম গাছের একটু পিছনে। যখন মাঠের জায়গা প্রশস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় তখন তাদের বাসা ছেড়ে চলে যেতে বলা হয়েছিল, কিন্তু রোকসানা কিছুতেই যেতে রাজি ছিল না। যখন তাদের বলা হয় বাসা ছেড়ে দিতে আর না হয় বাসা ভেঙে দেওয়া হবে, তখন রোকসানা নিজে এবং তার 7 বছরের বাচ্চা একসাথে বিষ পান করে ওই বাসাতেই মারা যায়। তারপর তাদের বাড়ি ভেঙে দিয়ে মাঠের অংশ হিসেবে জুড়ে দেওয়া হয়। প্রায় সময় মাঝরাতে অনেকেই রোকসানাকে এখনো দেখতে পায়, সে নানাভাবে মানুষের ক্ষতি করার চেষ্টা করে আসছে। আমি এসব তো শুনে থ হয়ে গিয়েছি। হুজুরের মুখ থেকে হুজুর আমাকে তখন দুইটা তাবিজ দেয়, বললেন একটা কোমরে বাঁধবে আর একটা ডান হাতে পরে থাকবে, সব সময় দেখবে এটা যেন খুলে না যায়। এবং তিনি আমাকে আরো সতর্ক করে বলেন যে খুব দরকার ছাড়া রাতে বের হব না কিন্তু, ঠিক আছে? এরপর থেকে আমার আলহামদুলিল্লাহ আর কোনো সমস্যা নতুন করে হয়নি। অভি ভাই, এই ছিল আমার ঘটনাটা। সবার বিশ্বাস আর অবিশ্বাস করা সম্পূর্ণ সবার উপরই ছেড়ে দিচ্ছি। আমি ছোট মানুষ, ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার ঘটনাটি ভালো লাগবে পড়ে শোনাবেন ভূত গল্পের এপিসোডে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। তারপর তিনি তার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার আমাদের কাছে শেয়ার করেছেন। তার নাম মোহাম্মদ ফয়সাল। ফয়সাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ফয়সাল ভাই চট্টগ্রাম ইউনিভার্সিটি সাউথ ক্যাম্পাসে থাকেন, সেখান থেকেই উনি আমাদের কাছে আজকের ঘটনাটি পাঠিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার ঘটনার জন্য, এবং আরো বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি কেননা এই ঘটনার উপর ভিত্তি করে মূলত ঘটনাটা যেখানে ঘটেছে, আপনি যে যে স্থানের কথা আপনি বর্ণনা করেছেন আপনার ঘটনায়, বিশেষ করে যে জায়গাটা আপনি ভয় পেয়েছেন, আপনি সেই জায়গাগুলোর ছবি আমাদের কাছে শেয়ার করেছেন। তো বন্ধুরা, ফয়সাল ভাই আমাদের কাছে এই ঘটনার উপর যে মানে যেই জায়গাগুলোতে কথা বলা হয়েছে, জিমনেশিয়াম, জারুল গাছ বা পাহাড়ের এই সাইডটা যার ওপারে চট্টগ্রাম ইউনিভার্সিটি শুরু, তো সেই জায়গাগুলোর ছবি কিছু স্টিল পিকচার আমাদের কাছে শেয়ার করেছেন। তো সেই স্টিল পিকচারগুলো দেখতে হলে কিন্তু অবশ্যই আপনাদেরকে চোখ রাখতে হবে ভূত গল্পের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজে, উইচ ইজ facebook.com/ভূতগল্প.স্বাধীন। তো বন্ধুরা, এই পেজটাতে গেলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকে ফয়সাল ভাইয়ের এই ঘটনাটা যেখানে ঘটেছিল সেই জায়গাটার ছবিটা। সত্যি জায়গাটা কিন্তু খুবই মনোরম। এবং খুবই সুন্দর, বাট এই মনোরম এবং সুন্দরের মাঝে না জানি কোন এক বিভীষিকার হাতছানি রয়েছে। ফয়সাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং মহান সৃষ্টিকর্তার কাছে আবারও প্রার্থনা জানাচ্ছি, কারণ এটা আসলে বাস্তব আপনার সাথে ঘটে গিয়েছে, হয়তো অনেকটা বড় বিপদ হয়ে যেতে পারত। প্লিজ রাত বিরাতে ফয়সাল ভাই না, শুধু ইভেন আমি, আমরা সবাই একটু সময় মেনে আমরা সময়ের কাজ করব। অসময়ে আসলে অনেকটা জায়গায় না যাওয়াই ভালো। তো যে বন্ধুর সাথে সময় দিচ্ছি সেই বন্ধুকেও আসলে বুঝিয়ে বলাটাই ভালো, তাই নয় কি? তো বন্ধুরা, আপনারা কমেন্ট করে জানাবেন এই ঘটনাটা কেমন লাগলো। আর সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি ভূত গল্পের 74তম এপিসোডে, এবং আবারও জানাচ্ছি আজকে আমরা 1 জানুয়ারি 2024, হ্যাপি নিউ ইয়ার ভূত গল্প লিসেনার সবাইকে আমরা, এবং বিশেষ করে মোহাম্মদ ফয়সাল ভাই, আপনাকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। এভাবেই ঘটনা পাঠিয়ে ভূত গল্পের সাথে থাকবেন আশা রাখছি। তো বন্ধুরা, চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়, সে পর্যন্ত সবাই শুনতে থাকুন ভূত গল্প একসাথে।
আব্বু আব্বু শোনো না।
হ্যাঁ বলো, কি হয়েছে?
আমাকে একটা ভূতের গল্প শোনাবে।
আচ্ছা, ভূতের গল্প শুনবে? চলো শুনে আসি স্বাধীন মিউজিকে ভূত গল্প।
ভয় পাবো তো?
আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ মামুন, ভূত গল্পের লেট মডারেটর। আজকে আমি যে ঘটনাটি বলবো আপনাদেরকে, এটা একটা গ্রামকে কেন্দ্র করে। তো বেশি কথা না বলে মূল ঘটনাটা শুরু করছি। গ্রামের নাম জ্যোৎস্না ঘনশ্যাম, নামটা সুন্দর তাই না? যেমনই দূর তেমনই নিবন্ধ। কি যে দূর গ্রামটা, এখনো দিনে মানে ওইসব গ্রামে যেতে গা ঝমঝম করে কেমন জানি। তা আমার শৈশবের বন্ধু মণিশঙ্করের বিয়ের চিঠি পেয়ে আমরা যাওয়াটা তোড়জোড় করতেই হলো ওই গ্রামে। অনেকদিন ধরেই বিয়ের কথাপত্র চলছিল, ওর চলছিল আর ভেঙে যাচ্ছিল একটার পর একটা বিয়ে। এবারে একেবারে পাকাপাকি, সব নাকি ঠিকঠাক, রেজিস্ট্রির চিঠিতে সবকিছু গুছিয়ে লিখছিল, কিভাবে যেতে হবে না হবে তার ম্যাপও ঠেকিয়ে দিয়েছে। আর এও লিখেছে যেন দিনে মানে যাই, সকালের দিকে রওনা হয়ে দুপুরের মধ্যে পৌঁছায়, না হলে কিন্তু পথের দুর্ভোগের শেষ থাকবে না। একে মণিশঙ্করের বিয়ে, তাই আবার পথ নির্দেশিকায় অ্যাডভেঞ্চারের একটা গন্ধ পাচ্ছি কেমন জানি। আমার সহকর্মী পরেশকে অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে রাজি করালাম আমার সঙ্গে যাওয়ার জন্য। প্রথমটায় ও যেতে রাজি হয়নি, পরে আমার জেদাজেদিতেই রাজি হল। রাজি না হওয়ার অবশ্য কারণও ছিল একটা। মনির সঙ্গে আলাপ পরিচয় দূরের কথা, মনিকেও চোখেও দেখেনি কখনো, তাই আবার এমনিতে বেড়াতে যাওয়া নয়, বিয়ে বাড়ি বলে কথা, তাই একটু সংকোচ হচ্ছিল ওরই। পরে যখন ওকে বুঝিয়ে বললাম, আরে এটা শহর বাজার হলে আলাদা ব্যাপার ছিল, যেহেতু এটা সুদূর গ্রাম এবং নিমন্ত্রণ পত্র তো লেখা আছে দেখিস নি সব বান্ধবে, তখন না যাওয়ার তো কোনো মানেই হয় না, তাই না? তুই আর করিস না তো, আর বিশেষ করে ও জায়গায় একা যাওয়ার ঝুঁকি আছে অনেক, কাজে পরেশ না গেলে আমাকেও হয়তো যাত্রা স্থগিত রাখতে হবে সে যাত্রায়। তাই শুনে একটু কিন্তু কিন্তু করেও রাজি হয়ে গেল। যাওয়ার আগের দিন রাত্রে পরেশ এসে আমার কাছে রইল। পরদিন খুব ভোরে আমরা দুজনে রওনা হলাম জ্যোৎস্না ঘনশ্যাম গ্রামের দিকে। রামরাজতলা থেকে স্টেশনে এসে কোলাঘাটের দুটো টিকিট কেটে ট্রেনে উঠে মেজাজটা গেল বিগড়ে। ট্রেনের বগিতে একটা ভিখারি চারদিক নোংরা করে মরে পড়ে আছে, দেখে মনে হল মরবার আগে ভীষণ যন্ত্রণা পেয়েছে বেচারি। আমি থু থু করে ঘেন্নায় থুতু ছিটালাম। আজ থেকে পরেশ বলল, যাত্রা শুভরে, কি বলিস? যাই হোক, আমরা পরেশ স্টেশনে সাতটা গাছে নেমে অন্য বগিতে চলে এলাম। যাত্রা যে কতটা শুভ তার টের পেলাম হাতে নাতে কোলাঘাট স্টেশনে নেমেই। কাশাই নদীর তীর পর্যন্ত বেশ কয়েক মাইল যে বাসে আমরা যাব, গিয়ে শুনলাম কোনো একটা অজ্ঞাত কারণে সেই বাসটা নাকি আজ কয়েকদিন যাবৎ বন্ধ রয়েছে সেই রাস্তায়। শুভ কাজে যাত্রা শুরুতে এরকম ঘটে যাওয়ায় মনটা অত্যন্ত দমে গেল আমাদের। পরেশ বলল, তাহলে উপায় এখন এই এতদূর এসে কি শেষ পর্যন্ত ফিরে যেতে হবে? না না, ফিরে যাবো কেন, বাস না থাকলে সাইকেল রিক্সা তো একটা আছে, কি বলিস? তাতেই যাব, তবে ভাড়া তো একটু বেশি পড়বে রে। কত তা ধরো না কেন, 20-25 টাকা তো নেবেই একটা রিক্সাকে ধরো তাহলে। দাঁড়া আগে কোথাও বসে একটা জলযোগের ব্যাপারটা সেরে দেখা লেগেছে, কেননা শুনেছি এ পথে কোথাও কিছু পাওয়া যায় না। এই বলে রূপনারায়ণের বাঁধের ধারে হঠাৎ গজিয়ে ওঠা একটা খাবারের দোকানে বসে বেশ করে দই মিষ্টি খেয়ে নিলাম আমরা। তারপর অনেক দরদাম করে 30 টাকা ভাড়ায় রাজি করালাম একজন রিক্সাওয়ালাকে। রিক্সা আমাদের নিয়ে তীর তিরিয়ে গ্রামের পথ ধরে চলতে লাগল। চলেছি তো চলেছি, পথের আর যেন শেষই হয় না। একসময় কাশাই নদীর বাঁধের ধারে এসে থামলাম। রিক্সা যেখানে আমাদের নামালো সেখানটা দারুণ নির্জন। এই নির্জনতা আমার কল্পনার প্রবণ মনকে যেমন আনন্দ দিল, তেমনই ভাবতে লাগলাম এই সমস্ত অঞ্চলে যেসব গ্রাম আছে সেসব গ্রামের মানুষরা কিভাবে বেঁচে থাকেন, ডাক্তার বদ্যি ওষুধপত্র প্রয়োজনীয় জিনিসপত্র কিভাবে সংগ্রহ করে এরা। এসব ভাবতে ভাবতে যখন যাচ্ছি তখন হঠাৎই এক জায়গায় একটা দৃশ্য দেখে চমকে উঠলাম দুজনে। রাত্রি হলে হয়তো দুজনেই জ্ঞান হারাতাম, কিন্তু যেহেতু এখন প্রকাশ্য দিবালক তাই ভয়ে এবং বিস্ময়ে দুজনে চোখের পাতা নড়ল না। পরেশ আমাকে পাশে বলল, এও কি সম্ভব? অসম্ভব কি, চোখের সামনেই তো দেখতে পাচ্ছি যা দেখবার আমরা দেখলাম। বাঁধের ঢালে একটা ঘন পত্র বিশিষ্ট বটগাছের ছায় ওই রামরাস্তলা স্টেশনের ট্রেনের কামরায় দেখা মৃত ভিখারিটা সেই একইভাবে সেই রকম যন্ত্রণাগত মুখে মরে পড়ে আছে। আমি আবারও থু থু করে থুতু ছেড়েলাম, মনটা ভীষণ খারাপ হয়ে গেল আমার। আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে হন হন করে এগিয়ে চললাম নদীর ঘাটের দিকে। আমাদের দুজনের সমস্ত আনন্দই তখন ম্লান হয়ে গেছে। এক সময় আমরা ঘাটে এসে পৌঁছালাম, এখানে দু একটি চায়ের দোকানও আছে। আমরা একটি চায়ের দোকানে চা খেতে বসলাম। একটি নৌকা লোকজন নিয়ে তখন ওপারের দিকে রওনা হয়েছে, সেটি ফিরে না আসা পর্যন্ত আমরা ওপারে যেতে পারবো না। চা খেতে খেতে দোকানদারদের সঙ্গে সামান্য একটু আলাপ জমালাম, শুনলাম নৌকায় ওপারে গিয়ে আবার রিক্সা নিতে হবে, আরো 10 মাইল পথ গেলে তবেই নাকি সেই গ্রাম। দোকানদার জিজ্ঞেস করল, আপনারা কোথা থেকে আসছেন বাবা? বললাম রামরাস্তলা থেকে। তারপর বললাম, আচ্ছা ভাই তোমাদের এখানে শ্মশান কোথায়? দোকানদার অবাক হয়ে বলল, এত কিছু থাকতে হঠাৎ শ্মশানের খোঁজ নিচ্ছেন কেন বাবু? আমাদের এখানে শ্মশান টশান বলে কিছু নেই, কেউ মরে টরে গেলে ওই নদীর ঘাটে যেখানে হোক একটা সুবিধা মতো জায়গায় থাকে পুড়িয়ে দেওয়া হয়। গরিব দুঃখী লোকেরা এখানে কি করে, তারা কি পুরনো রবে নদীর জলে ফেলে দেয়? কি যে বলেন বাবু, এখানে নদীতে কেউ মরা ফেলে না। না 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 না, এখানে কেউ 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 নদীতে মরা ফেলে না, সবাই পুড়িয়ে ফেলে। আপনার কথা বিশ্বাস করলাম না, আর কেন ফেলবে বলুন তো বাবু? এখানে কি কাঠকুটোর অভাব আছে আমাদের? না মানুষজন নাই, হ্যাঁ দরকার হলে 5 জনের চাঁদা তুলেও আমরা সৎকারটা করিয়ে দিই। তা যদি হয় তাহলে একটু আগে আমরা দুজনে ঘাটে আসার পথে বটতলা যে মানুষটাকে মরে পড়ে থাকতে দেখলাম তার কোনো ব্যবস্থা হয়নি কেন এখনো? দেখে তো মনে হলো অনেকক্ষণ হয়েছে মরেছে, হয়তো একদিন আগেই মারা গিয়েছে। এইভাবে রাস্তার ধারে মরাটাকে ফেলে রাখা কি ঠিক? কিছু না হোক লোকজন এনে নদীর গাভায় অন্তত সরিয়ে রাখুন, যাতে পচন ধরে দুর্গন্ধ না ছড়ায়। দোকানদার আমাদের মুখের দিকে তাকিয়ে বলল, কি সব আবোলতাবোল বলছেন বলুন বলুন দেখি, আপনারা কি এখানে বটতলে মরে থাকবে? এই একটু আগে আমি এলাম, কিছু দেখলাম না তো, আর আপনারা বলছেন মোয়ালা দেখলেন, কোথায় কোথায়? দিনের দুপুর কি ভূত দেখলেন নাকি? আপনার কি ধারণা আমরা মিথ্যে কথা বলছি?
না না তা কেন,
বলেই সে ডাক দিলেন,
বিশে এই বিশে।
দোকানদারের পেছন দিকের ক্ষেতে একটি ছেলে আগাছা নিরচ্ছিল, দোকানদারের ডাকে এগিয়ে এসে বলল,
কি হয়েছে?
এই বাবুরা বলছেন এই বটতলায় নাকি কে মরে পড়ে আছে, যা তো একবার যেয়ে দেখে আয়তো ব্যাপারটা কি।
ছেলেটি সঙ্গে সঙ্গে মাথায় গামছা বেঁধে ছুটল এবং পরক্ষণে ফিরে বলল,
না না তো নাই তো কোথাও কেউ নেই।
আমরা দুজনে দুজনের মুখ চাওয়াচাই করতে লাগলাম। দোকানদার বলল, ঠিক আছে বিশে তুই একটু দোকানে বস, আমি বাবুদের সঙ্গী নিয়ে দেখে আসি ব্যাপারটা কি, এমন তো হয় না কখনো। আমাদের কৌতূহল তখন সীমা ছাড়া হয়ে গেছে, তাই যেখানে ভিখারিটাকে মরে পড়ে থাকতে দেখেছিলাম দোকানদারকে নিয়ে সেইখানে এলাম। কিন্তু কি আশ্চর্য, বর্তলা তো একেবারেই শূন্য ফাঁকা, সে মরা তো সেখানে নেই। দোকানদার বলল, কি যে বলেন বাবু আপনারা, মরা পড়ে থাকবে এখানে না। আমরা তখন রামরাজতলা ট্রেনের ঘটনার ব্যাপারটাও দোকানদারকে বললাম সবিস্তারে। দোকানদার বয়স্ক মানুষ, আমাদের কথা সব শুনে বলল, ও এইবার বুঝেছি। তা বাবু ওসবে আজকাল কেউ বিশ্বাস করে না বুঝলেন কিনা, তবে আমরা গ্রামের মানুষ তো এখনো বিশ্বাসটা কিন্তু করি। আসলে আপনারা ভূত দেখেছেন। পরস্ত লাফিয়ে উঠল, বলল, ভূত ভূত এরকম দিনের বেলা ভূত দেখা যায় নাকি? দেখলেন তো, তা যদি না হবে, আর গাঁজা টাজাও যদি না খেয়ে থাকেন তাহলে আপনারা আমার মরা দেখাতে পারলেন না কেন এখন? আর একই মরা দুইবার কেন দেখলেন বলুন তো? আমি তো মুখ্য সূক্ষ্ম লোক, আপনারা জ্ঞানী মানুষ, আপনারা এই ভালো বুঝবেন কিনা? কিন্তু আপনারা শিক্ষিত লোক হয়েও এরকম কেন দেখলেন আজকে বলুন তো? আপনারাই এর একটা বৈজ্ঞানিক যুক্তি দিন, বুঝিয়ে দিন যে ওটা অন্য কিছু ছিল। আমরা কি যে বলবো তা ভেবে না ভেবে চুপ করে রইলাম। দোকানদার বললেন, ওই যে আপনাদের নৌকা আসছে, তাড়াতাড়ি পার হয়ে ওপারে নেমেই একটা রিক্সা ধরে গ্রামে চলে যান। ঘন জ্যোৎস্না ঘনশ্যাম জায়গাটা কিন্তু ভালো নয়, তাই সন্ধ্যের আগেই পৌঁছতে চেষ্টা করবেন ওই গ্রামে। আর কোনো দিকে বেশি তাকাবেন না, রাত ভেতে একা একা কেউ বেরোবেন না। কিন্তু দিনের বেলা যখন আপনাদের পিছু নিয়েছে তখন রাত্রিরা কিন্তু দেখা দিতে পারে, সাবধান। যেখানে সেখানে দেখবেন ওই রকম অবস্থায় পড়ে থাকবে তখন কিন্তু দারুণ ভয় পেয়ে যাবেন, এই বলে দিলাম। আমরা আর আমাদের মধ্যে নেই তখন, দোকানদারকে চায়ের দাম দিয়ে ভাঙন বেয়ে নেমে এসে নৌকায় চাপলাম। তারপর উপরে পৌঁছেই রিক্সা ধরলাম, একটি মাত্র রিক্সা দাঁড়িয়ে ছিল সেখানে, কাজেই কোন রকম দরদাম না করে সেই রিক্সায় চেপে বসলাম। আলো ছায়ার পথে পথে নদীর বাঁধ ধরে রিক্সা এগিয়ে চলল জ্যোৎস্না ঘনশ্যাম গ্রামের দিকে। প্রকৃতির দৃশ্য উপভোগ করা মাথায় উঠে গেছে তখন আমাদের, কেবলই ভয় হচ্ছে, গায়ে কাঁটা দিচ্ছে কেমন, এই বুঝি আবার ওই দৃশ্য দেখতে পাই। যাই হোক, একসময় ভর্তি দুপুর বেলায় আমরা জ্যোৎস্না ঘনশ্যামে রিক্সা থেকে নামলাম। ওদের বাড়ির কাছ পর্যন্ত রিক্সা গেল না, একটি উঁচু জায়গায় কাছে এসে থেমে গেল। আমরা দু একজন লোককে জিজ্ঞেস করে মণিশঙ্করদের বাড়িতে এসে হাজির হলাম। সেখানে তখনও দারুণ ব্যাপার, বাবার একমাত্র ছেলে, তার বিয়ে বলে কথা, কাজেই রীতিমতো ধুমধাম আয়োজন। রেকর্ডে লতা কিশোরের গান বাজছে। আমাদের দেখে তো মণিশঙ্কর দারুণ খুশি, পরেশকে বুকে ঝরিয়ে ধরেই বলল, এসো 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 ভাই এসো এসো বলে হাত ধরে ঘরে নিয়ে গেল। ওর বাবা মা এলেন, জ্যাঠুতো খুশতুতো দিদিরাও এলো, সবার সঙ্গেই পরিচয় একে একে। মণিশঙ্কর ওদের পাশের বাড়িতে একজনদের একটি ঘরে নিয়ে গেল, মাটির ঘর এখানে, বলল, ভাই কাজের বাড়ি, বুঝোই তো তোমাদের বিশ্রামের ব্যাঘাত ঘটবে খুব, তাই এই ঘরটা তোমাদের জন্য আলাদা রেখেছি। এখানে তোমরা ছাড়া কেউ ঢুকবে না, কেউ তোমাদের বিব্রত করবে না। এখন মুখ হাত ধোয়ার জল এনে দিচ্ছি, জামা কাপড় ছাড়ো, তাতে ছাড়ো তো। আমরা আলাদা একটি ঘর পেয়ে সত্যি আনন্দ পেলাম খুব। মনের জন্য নিয়ে আসা সামান্য উপহারটুকু ওর হাতে তুলে দিয়ে বললাম, আমাদের জন্য তোমাকে আর মাথা ঘামাতে হবে না, তুমি এবার তোমার আত্মীয় কুটুমদের দেখো তো, যাও যাও, তোমার বিয়ে হচ্ছে যেখানে আর সেখানটা এত এত দূর, বাবা আসতে আমাদের কি ঝুঁকি, কি বলবো তোমাকে, সে অনেক দূর ভাই। এখন একটু চা জল খাবার খেয়ে তোমরা পাশের পুকুরে অথবা টিউবওয়েলে তোমাদের আজকের স্নানটা সেরে নাও, বিকেল চারটায় বাস আসবে, তারপরেই আমরা রওনা দেব, বুঝলে কিনা, পশু থাকতে হবে। কিন্তু যে বাড়িতে আমরা উঠেছিলাম তারাই মুখ হাত ধোয়ার জল টল দিয়ে দিল এগিয়ে আমাদেরকে। তারপর মনির জ্যাঠুতো বোন দুটো ডিশে করে বোদে আর পান্তুয়া এনে খেতে দিল আমাদের।
একজন চা বিস্কুট নিয়ে এলো। খেতে খেতে মনি একটু অন্যত্র গেলে পরেশ বলল,
আমাদের ওই ব্যাপারটা আজকের দিনে আর মনির কানে তুলে কাজ নেই, কি বলিস? রাস্তে আসতে যা দেখেছি তা আমাদের দুজনের মধ্যে সীমাবদ্ধ থাক, না বলি এ বিষয়টা নিয়ে আর কথা।
আমি বললাম, সে তো বটে, এখন চল সময় কাটাবার জন্য আমরা গ্রামের আনাচেকানা ছোট কোথাও ঘুরে আসি।
পরেশান আমি দুজনেই চললাম কিছুটা ঘুরে আসতে। কি চমৎকার গ্রাম, সত্যিকারের গ্রাম তাহলে আজও মরে যায়নি।
গ্রাম ঘুরে মনটা ভরে গেল। গ্রামের বাঁধ ধরে ঘুরতে ঘুরতে একসময় আমরা শ্মশানে এসে পড়লাম। আর পোড়া কাঠ, মেটে কলসি ইত্যাদি দেখা মাত্রই গাটা ছমছম করে উঠল। মনে পড়ল পরপর দুবার দেখা সেই লাশটার দৃশ্যটা, যদি আবার দেখি। সেই বয়ে ফিরে এলাম মনিদের বাড়ির দিকে। দুপুরে স্নান খাওয়া দেওয়ার পর সামান্য একটু বিশ্রাম নিতে না নিতেই বাস এসে গেল। কিন্তু এলে কি হবে, মেয়েদের সাজা পালা শেষ হতে হতেই বেলা বয়ে গেল। মনির বাবা অত্যন্ত বদ্রা গেল, প্রচন্ড ধমক ধমক দিয়ে একসময় যা হোক সবাইকে বাসে তুলে ফেলতেন। মনিও আমাদের সঙ্গে ওই বাসেই চলল। গ্রাম ছেড়ে বন জঙ্গলের পথ ধরে আমরা এগুতে লাগলাম। বরযাত্রীদের ঠাসা বাস হাসি উল্লরে মুখর হয়ে আছে, অনেকেই বসবার জায়গা পায়নি। তাতে কি, এই আনন্দের সব কষ্টই সহ্য করে নেওয়া যায়। পরেশ আর আমি দুজনেই বসবার জায়গা পেয়েছি অবশ্য, তাই মাঝে মধ্যে মনের সঙ্গে দু একটা কথা বলে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললাম অচেনা অজেনা দেশের দিকে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা পেরিয়ে রাত। বাস হু হু শব্দে ছুটে চলেছে তো চলেছি। অনেকক্ষণ চলার পর বাস যেখানে এসে থামলো সেখানে আর কোনো পথ নেই। যা রয়েছে তা হলো কচুরিপানে ভর একটা পচা খাল। ড্রাইভার গাড়ি থামিয়ে নেমে পড়ে বলল, কি আশ্চর্য, এরকম খাল তো এর আগে কখনো দেখিনি। মনির বাবা বললেন,
তুমি পথ ভুল করনি তো? হ্যাঁ এ ছোকরা, পথ ভুল করে বসো নি তো তুমি।
ড্রাইভার বলল, কি যে বলেন কাকা বাবু, শুধু তাই নয়, আমার মনে হচ্ছে আমরা যেন একই পথে অনেকক্ষণ ধরে ঘুরপাক খাচ্ছি। হ্যাঁ বুঝলেন, বলো কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাশে আপনারা সবাই ভয় পান তাই আমি এতক্ষণ কিছু বলিনি আপনাদেরকে, কিন্তু এখন তো সামনে দেখি এত কচুরি পান আসলো।
ওসব বাজে কথা রাখো, এখন চলো দেখি ব্যালমো কোনো দিকে ঘোরাও 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 ঘোরাও।
তা ঘোরাচ্ছি, তবে কোনো লাভ হবে না, আমরা নির্গাত ইদিলপুরের ভূতের মাঠে এসে পড়েছি।
তোমার মন্ড ভূতের মাঠ না, তোমার মন্ড ঘোরা অন্যদিকে গাড়ি।
অজ্ঞতা গাড়ির মুখ অন্যদিকে ঘোরা হলো, কিন্তু ঘোরালে কি হবে, আবার সেই যাকে তাই। ঘুরে ফিরে গাড়ি আবার সেই পচা খালের পাড়ে আসলো। পরেশান আমি তখন রীতিমতো ভগবানকে ডাকতে শুরু করেছি, হায় রে ভগবান, আজকে কুক্ষণেই না ঘর থেকে বেরিয়েছিলাম। মনির বাবা ওর জ্যাঠামশাই সকলেরই দেখলাম মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেছে, তার কারণ এসব এলাকার গুণাগন্ত এদের অজানা না হয়। জনবিশ্বতেও এই কাছে পিঠে কোথাও কিছু আছে বলে মনে হচ্ছে না। এখন উপায়? ড্রাইভার বলল, যদি এটা সত্যি ইদিলপুরে মাঠ হয় তাহলে কিন্তু আমাদের আর রক্ষে নেই বাবু, আজকে এই ফাঁকা মাঠে সকাল না হওয়া পর্যন্ত সব চুপচাপ বসে থাকতে হবে। মনির বাবু বললেন, সর্বনাশ, বিয়ে বলে কথা, শুধু গিয়ে পৌঁছাতে না পারার জন্য তো লগ্নটাই পড়ে যাবে। হ্যাঁ এ তো ভারী অলক্ষণীয় কথা। এছাড়া
উপায় কি বলুন, সারারাত ধরে গাড়ি যদি চালাই সামনে পিছনে ডাইনে বাইরে সর্বত্রই এই খাল আমাদের পিছু পিছু ধাওয়া করবে, সব শুনে আমরা খুব ভয় পেয়ে গেলাম। মনির মনের অবস্থাও কথা না বলেই ভালো, মেয়েরা তো রীতিমতো কান্নাকাটি শুরু করে দিল। মনির বাবা দারুণ রেগে সমানে দোষারোপ করতে লাগলেন মেয়েদেরই, বললেন, কখন বিকেল চারটার সময় গাড়ি এসেছে, শুধু তোমাদের সাজের ঘটা জন্যই বাস ছাড়তে সন্ধ্যা হয়ে গেল, আবার কাছে বড় করে। আমি যদি সঙ্গে সঙ্গে শুধু বরকে নিয়ে গাড়ি ছেড়ে দিতাম তাহলে আজ আবার এই স্মরণ হতো না অন্তত। যাই হোক, সকলের অনুরোধে ড্রাইভার যখন গাড়ি ছাড়বার ব্যবস্থা করতে লাগলো তেমন সময় দেখা গেল সেই অন্ধকারে হেজাক জেলে একদল লোক লাঠি সোতা হাতে নিয়ে হই হই করে বাসের দিকে গিয়ে আসছে। দেখেই তো বুক শুকিয়ে গেল ভয়ে আমাদের। ডাকাত নয় তো, কেলেঙ্কারি চরম হয়ে যাবে তাহলে। কিন্তু না, যারা এলো তারা আমাদের খোঁজেই এলো, এসেই উল্লাসে লাফিয়ে উঠল সকলে, এই তো এই তো এই তো এই তো একজন বলল, হ্যাঁ আমি জানতাম, হ্যাঁ ওরা ঠিক আসবে, ঠিকই আসবে, আর পথ ভুল করে ঢুকে পড়বে এই মাঠের দিকে। আর একজন বলল, আপনাদের তো দেরি হলো কেন? মনির বাবা বললেন, আপনারা, আমরা তো আপনাদের দেরি দেখে নিতে এসেছি। এটাই তাহলে বসন্তপুর? না না আগে না, এটা বসন্তপুর কি করে হবে, এ হলো ইদিলপুরের ভুলো লাগার মাঠ। শোনেননি, এই মাঠে সন্ধ্যার পর কেউ একবার ভুল করে ঢুকে পড়লে আর তাকে প্রাণ নিয়ে বেরোতে হবে না, সারা রাত মাঠময় ঘুরতে হবে, আর ভোরবেলা এই মাঠের ভয়ঙ্কর সব ভূতের এসে গলা টিপে মারবে। সেই ভেবেই তো আমরা আপনাদের দেরি হচ্ছে দেখি এই মাঠে এসেছি। এখন চলুন 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 চলুন, গাড়ি চালাও হে ড্রাইভার, আর কোনো ভয় নেই, সামনের দিকে মাইলখানে গেলেই বসন্তপুর পেয়ে যাব। সবাই হাপ ছেড়ে বাঁচলাম আমরা এবং কিছু সময়ের মধ্যেই বিয়ে বাড়ি এসে পৌঁছালাম। বেশ বড় লোকের বাড়ি, লোকজনে আলোকসজ্জায় জমজম করছে। আমরা যাওয়া মাত্র সে কি উলস্থুল কাণ্ড ঘটে গেল তা বর্ণনার অতীত। এমন আদর আপ্যায়নের ঠেলা যে অস্থির হয়ে উঠলাম একেবারে আমরা। একটানা শাক বাচ্ছে তো বাচ্ছেই, লুচি ভাজার গন্ধে, তরকারির মিষ্টির গন্ধে চারিদিক যেন মম করছে। যাই হোক, মনির সঙ্গে আমরা আলাদা ঘরে বসলাম। মনির বাবা আর জ্যাঠামশাইকে পরম সমাদরে ওরা অন্যত্র নিয়ে গেল, মেয়েরা মিশে গেল মেয়েদের ভিড়ে। আমরা তিনজনে আলাদা একটি ঘরে বসে খোশ গল্পে মেতে গেছি। দরজা জানলায় উৎসাহী গ্রামবাসীদের মুখ। গল্প করতে করতেই মনি হঠাৎ আমার কানে এসে ফিসফিস করে একটা কথা বলল। কথাটা শুনেই আমি পরেশকে বললাম। মনি বলল, এই তাড়াতাড়ি, আমি আর চেপে রাখতে পারছি না কিন্তু, তাড়াতাড়ি। আমরা তিনজনই চটপট বেরিয়ে এলাম বাইরে। একজন ছুটে এসে বলল, কোথায় যান? আমি তার কানে ফিসফিস করে বলতেই সে বলল, এই বাদিকে একটা কাশবন আছে, তার গায়ে বসে দেবেন, যান পাশেই পুকুর, কোনো অসুবিধা হবে না। আমি আর পরেশ বাসবনে না ঢুকে পুকুর পাড়ে বসিয়ে দিলাম মনিকে। দিয়ে যখন আমরা এদিক সেদিকে পাইচারি করছি তখনই দেখতে পেলাম আবার আবার সেই দৃশ্যটা। দেখলাম বাড়ির পেছন দিকের বাগানে যেখানে সামিয়ানা খাটিয়ে রান্না হচ্ছে সেখানে এক অদ্ভুত দৃশ্য, মানুষের বদলে দুটো কঙ্কাল রান্না বান্নার কাজ করছে। তাছাড়া বিয়ে বাড়ি যত লোকজন সব সেই যেই আলোর আলোরা চলে যাচ্ছে, অমনে তাদের কঙ্কাল মূর্তি ফুটে উঠছে অন্ধকারে। দেখেই তো চক্ষু স্থির আমাদের। পরেশ আর আমি দুজনকে নিঃশব্দে চেপে ধরলাম। আমাদের মনে প্রচন্ড কৌতূহল, আমরা কি সত্যি ভূত দেখছি, কি হচ্ছে, নাকি সকাল থেকে যা দেখছি সবই আমাদের চোখের ভুল। ততক্ষণে মনিও এসে আমাদের পাশে দাঁড়িয়েছে, ওরও চোখ কপাল উঠে গেছে। মনি কাপা কাপা গলায় বলল, কিছু বুঝতে পারছিস? পারছি বই কি, কোথায় এলাম রে আমরা, যেখানেই আসি না কেন আর এই বাড়িতে ঢোকা নয়, অন্ধকারে মাঠে মাঠে পালাই চল, যদি আশেপাশে কোনো গ্রাম দেখতে পাই তাহলে সেখান থেকে কোনো লোকজন নিয়ে আবার ফিরে আসা যাবে। কিন্তু আমার বাবা জ্যাঠামশাই আর সব বরযাত্রীরা, আপনি বাসের বাসেন বাপের নাম জানিস তো, ঘরে গিয়ে ওদের ডাকাডাকি করতে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে, কিন্তু সব জানাজানি হয়ে যাবে। অতএব আমরা সকলের নজর এড়িয়ে সেই অন্ধকারে যখন অনেক দূর চলে গেছি তখন দেখি আবার একটি দল আলো জেলে লাঠি হাতে এই বাড়ির দিকেই আসছে। ওদের দেখি ভয় আরো বেশি হলো আমাদের। আমরা কি নতুন করে কোনো ভূতের পাল্লায় পড়লাম? তাই আর দেখা না দিয়ে কৌশলে ওদের পিছু নিলাম এবং ওদের কথোপকথন শুনতে লাগলাম। ওরা বলছে, নির্ঘাত ওই ভূতের বাড়িতে ঢুকে পড়ছে ওরা রে, হায় রে, এত রাত্রে ওই বাড়িতে যখন আলো জ্বলছে তখন সর্বনাশ যা হর্তা হয়ে গেছে। আরেকজন পাশ থেকে বলল, তাই যদি হয় তাহলে ওদের উদ্ধার করবি কি করে? হ্যাঁ, আমি তো জামাই বাবাকে চিনি, যেভাবে হোক তার সঙ্গে দেখা করে কানে কানে বলে দেবো এই ব্যাপারটা, তারপর সবাইকে সতর্ক করে চুপি চুপি পালিয়ে আসতে বলবে বাড়ি থেকে। এত সোজা নাকি, এই বাড়িতে ঢুকলেই তোকে গলা টেপে মেরে মারবে ওরা। আসতে মনি আর থাকতে না পেরে বলল, আপনারা কোথা থেকে আসছেন? ওরা ধমকে দাঁড়িয়ে বলল, আমরা বসন্তপুর থেকে আসছি, আমাদের বর্ষ বরযাত্রীর বাস আসবার কথা ছিল রাত্রি 8টার মধ্যে, কিন্তু রাত এখন 1টা, তাদের কোনো খবর নেই। বর কোথা থেকে আসবার কথা ছিল বলুন তো? জ্যোৎস্না ঘনশ্যাম থেকে, বরের নাম মণিশঙ্কর সামন্ত, ছিলেন নাকি? আমি আপনাদের বর, আমরা সবাই ভূতের পাল্লায় পড়েছি, আমার বাবা জ্যাঠামশাই এমনকি 100 বরযাত্রী সবাই ভূতের বাড়ির মধ্যে রয়ে গেছে, শুধু বিশেষ প্রয়োজনে আমরা একবার বাড়ির বাইরে বেরিয়েই ব্যাপারটা বুঝতে পারি, আর তারপরই গা ঢাকা দিই। ওরা সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরলো আমাদের, দুজন তো কোলেই তুলে নিল মনিকে, তারপর বলল, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নেই আপনাদের, আপনারা চলুন আমাদের সঙ্গে, আপাতত শুভকাজটা সম্পন্ন হোক, আর আমরা দলকে দল গ্রাম শুদ্ধ লোক রোজ বুদ্ধি সঙ্গী নিয়ে ভূতের বাড়িতে যাচ্ছি, গিয়ে দেখি কিভাবে ওদের উদ্ধার করতে পারি। এবারে আর ভূতের বাড়ির বিয়ে নয়, সত্যিকারের বিয়ে বাড়িতেই আমরা এসে ঢুকলাম। মনি ওর পরিচিত সবাইকেই দেখতে পেল, আর ওরা করলো কি, আমাদের সেই বিয়ে বাড়িতে ঢুকিয়ে দিয়ে প্রায় 100-200 লোকের জন্মদা নিয়ে হই হই রবে সেই ভূতের বাড়ির দিকে ছুটতে চললো। কথায় আছে, 10 লাগে তো ভূত ভাগে। তাই হলো, এত লোকের হইচইতে সব ভূতি ভেগে পালালো, আর বরযাত্রীদেরও নিরাপদে এ বাড়িতে আসতে অসুবিধা হলো না। খাওয়া দাওয়ার পর আমরা যখন বাসর ঘরে ঢুকেছি, তখন হঠাৎই একটা হইচই শুনে বাড়িয়ে বেরিয়ে এলাম। কি ব্যাপার? ব্যাপারটা কি? একজন বলল, আর বলবেন না মশাই, দরজার সামনে কোথায় একটা ভিখারি এসে মরে পড়ে আছে, কোথাকার কে তাজ কে জানে, এই রাত দুপুরে কি কাণ্ড বলুন দেখি। হ্যাঁ, বোঝো কারবার। পরে স্যার আমি পরস্পরের মুখের দিকে তাকালাম, মনে মনে ভাবলাম, আর একটু পরেই তো ভোরের আলোটা একবার ফুটলে হয়, বরের গাড়ি জ্যোৎস্না ঘনশ্যামে পৌঁছে দিয়েই আমরা এই যাত্রায় কেটে পড়তে পারলেই বাঁচি। আর এক মুহূর্ত, আর এক মুহূর্ত এখানে নয়। কি ভাবছেন আপনারা, ঘটনাটা কি এখানেই শেষ? না না, ঘটনার বাকি অংশ এখনো কিন্তু বাকি রয়েছে। যদি পছন্দ হয়ে যায় ঘটনাটি আপনাদের, তাহলে দ্বিতীয় পর্বটি আমি হাজির হব ইনশাল্লাহ ভূত গল্পের এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আমুন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অনেকদিন পর, বেশ কিছুদিন পর আপনার ঘটনা পড়ার সুযোগ পেলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে এই ঘটনার দ্বিতীয় পর্বটি আমাদের কাছে পাঠিয়ে দেবেন, এবং আবারও হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। বছরের নতুন বছরের শুভকামনা রইল আপনার জন্য, আপনার পরিবারের জন্য এবং সবার জন্যই। নতুন বছরে যেন সবার কামনা মনোবাসনা সুন্দর হয়, সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর বেশি কথা বলাচ্ছি না, কারণ এখনো অনেক ঘটনা রয়ে গিয়েছে। আজকের হ্যাপি নিউ ইয়ার স্পেশাল এপিসোড 74 এপিসোড অন ভূত গল্প উইথ স্বাধীন মিউজিক। তো বন্ধুরা, সবাই একসাথে আছেন, শুনতে থাকবেন ভূত গল্প শেষ পর্যন্ত। এখন চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। তা যাওয়ার আগে আমি জাস্ট ছোট করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এবং মোবাইল নাম্বারটা একটু বলে দিতে চাই, কেননা অনেকেই কিন্তু আমাদের কাছে পাঠান, অনেকে মনে রাখতে পারেন বা অনেকে নোট করার সুযোগ পান না। আমি তাদের জন্য একটু ছোট করে বলে দিই, উইচ ইস আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 07301789 95। একটু মনে রাখবেন কষ্ট করে। আমাদের জিমেইল অ্যাড্রেসটি হচ্ছে ভূত গল্প bhoot.golpo@gmail.com। সরি, আমি একটু কিন্তু ভুল করে গিয়েছি, রাইট? আপনারা হয়তো ধরতে পেরেছেন, রাইট? আমি একটু ভুল করে গিয়েছি, উইচ ইস bhoot.golpo@show, রাইট? show@gmail.com, ভূত গল্প show@gmail.com। এই ঠিকানায় আপনাদের ঘটনাগুলো, আপনাদের রোমাঞ্চকর অনুভূতিগুলো নতুন বছরে নতুন ভাবে সাজিয়ে তুলবেন ভূত গল্পের সামনের প্রতিটা এপিসোডগুলো। থ্যাংক ইউ বন্ধুরা, চলুন শুনে আসি আমাদের পরবর্তী ঘটনাটি। সেই পর্যন্ত শুনতে থাকবেন ভূত গল্প সবাই একসাথে।
আব্বু আব্বু শোনো না।
হ্যাঁ বলো, কি হয়েছে?
আমাকে একটা ভূতের গল্প শোনাবে?
আচ্ছা, ভূতের গল্প শুনবে? চলো শুনে আসি স্বাধীন মিউজিকের ভূত গল্প।
ভয় পাবো তো?
আজ 12 বছর আমার সংসারে কি হচ্ছে জানেন? ব্ল্যাক ম্যাজিক। হ্যাঁ, এই ব্ল্যাক ম্যাজিক আমার জীবনটাকে শেষ করে দিয়েছে। মা বাবার পছন্দ মতো বিয়ে করলাম, সুখী পরিবার ছিল আমার, ছেলে এডুকেটেড, তার মাসিক ইনকাম 70,000+। শিক্ষিত আর ধনী পরিবারে বিয়ে দিয়ে আমার পরিবারও খুব আনন্দিত ছিল। এটি 12 বছর আগের কথা বলছি, বর্তমান শুনবেন? আমার 3টা বাচ্চার মুখে খাবার তুলে দিতে আমি এখন হিমশিম খাচ্ছি রোজ। বাচ্চারা দোকানে গিয়ে একটা কলা কেনার জন্য হাহাকার করে, আমি ওই একটা কলা কিনে দিতে পারি না আমার বাচ্চাদেরকে। আত্মীয়দের বাসায় থাকি আমি এখন, ওরা আমাকে নিয়ে পরিবারের সব কাজ করিয়ে দুমুঠো ভাত খেতে দেয়। আফসোস ছিল না এতে, কিন্তু এই মুহূর্তে আমি প্রেগন্যান্ট, আমার পেটে 5 মাসের বাচ্চা। স্বামী ডিভোর্স দেওয়ার জন্য হুমকি দিচ্ছে আমাকে, আমি তাকে অনেক ভালোবাসি এখনো। রাত যখন গভীর হয় আমার শরীরটা আচমকা ভার হয়ে আসে, চারপাশে মনে হয় কেউ একটা আছে। এসব আমার অভ্যাস হয়ে গেছে, আমি এর চেয়েও ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হয়েছি। আমার বাচ্চাকে হত্যা করার অনেক চেষ্টা চলেছে ইতিমধ্যে, আমাকে হত্যা করতে বহুবার আক্রমণ করা হয়েছে। আমার মুখ দিয়ে রক্ত বমি যখন হয় তখন বমির সাথে কিছু মাংসের টুকরো বেরিয়ে আসতো, জানি না এটা কোথা থেকে আসে, আমার পেট ছিঁড়ে নাকি বেই কালো জাদুর ফলে। কি করেছে এই কালো জাদু জানবেন পুরো ঘটনাটা? প্রিয় চিন্ময় ভাই ও অপি ভাই, আমি রিয়াজ রাজ, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ব্ল্যাক ম্যাজিকের গল্প। হ্যাঁ গল্প, তবে মানানো গল্প নয়, কারো জীবনে ঘটে যাওয়া সত্য একটি গল্প, যেটির কেস আমি নিজে লড়েছি। ফিরে যাই মূল ঘটনায়, মহিলার মতো করে আমি ঘটনাটা লেখার চেষ্টা করছি আপনাদের জন্য। সালটা ছিল 2012, আমি দুগ্ধদাত্রী একজন যৌবতী, অহংকার করে বলবো না, যথাবিহিত বলতে গেলে পুরো এলাকাতে আমার চেয়ে বেশি সুন্দরী কোনো মেয়ে ছিল না। তখন আমার পরিবার তেমন ধনী না হলেও সবাই ছিল শিক্ষিত। ফ্যামিলির একটাই কথা, আমার সাথে যার বিয়ে হবে সে আর কিছু করুক বা না করুক তবে তাকে এডুকেটেড হতে হবে। গ্রাম থেকে অনেক পরিবার আসতো আমার বিয়ে নিয়ে, বাবা সবার সার্টিফিকেট দেখে বীজ বিবেচনা করে নিতেন। সালটা যেহেতু 2012, তখন শিক্ষা ব্যবস্থাও তেমন বিস্তর ছিল না। আমি কলেজে যাওয়ার পথে একটা ছেলে আমাকে প্রায় জ্বালাতন করত, বাবাকে এটি জানাবার পর তিনি রেগে যান, আমাকে সহ নিয়ে গিয়ে ওই ছেলেকে অনেক মারধর করেছিলেন আমার মনে আছে। এটুকুতেই সীমাবদ্ধ ছিল না বিষয়টা, ছেলেকে শেষমেশ জেলও কাটিয়েছেন বাবা। মূল কারণ ছিল ছেলেটা পড়াশোনা করে না, যদি ছেলের ভালো সার্টিফিকেট থাকতো তবে হয়তো বাবা ওর সাথেই আমার বিয়ে ঠিক করতেন। লম্বা সুন্দর চেহারায় মায়া রয়েছে ছেলেটা, সব দিকেই পারফেক্ট ছিল শুধু পড়াশোনাটা ছাড়া। এতক্ষণে আমার বাবার ব্যাপারে আপনাদের মোটামুটি একটা ধারণা হয়ে গেল তাই না? বাবার এই পাগলামি দেখে ভেবে নিয়েছি আমার কপালে অবশ্য বিয়ে নেই, গ্রামে এমন ছেলেও পাবে বা কোথায়। কিন্তু সব বিপত্তি শেষে একটা প্রস্তাব আসে আমাদের বাসায়, ছেলে ইঞ্জিনিয়ার, তার মাসিক ইনকাম প্রায় 70,000 প্লাস, এর বাহিরেও ইনকাম আছে, সব মিলিয়ে 1 লাখের বেশি পড়ে যায় তার ইনকাম। তার উপর চেহারাটা তো মাশাআল্লাহ, সব দিক দিয়েও সে একজন পারফেক্ট যুবক। আমার বাবা সেই ছেলের সাথেই আমার বিয়ে বন্দোবস্ত করলেন, সব ঠিকঠাক ভাবেই এগিয়ে যাচ্ছে, কামিন হলো, বিয়ের তারিখও পাল্টানো হয়। ধীরে ধীরে বিয়ের সময় চলে আসে আর সুশৃঙ্খল ভাবে এক সময় বিয়েটাও হয়ে যায় আমাদের। বরপক্ষের লোক যখন আমাকে তুলে নিতে আসে তখন একটা বাধা পড়ে, আমাকে যে ছেলে রাস্তায় বিরক্ত করত সে এসে ঝামেলা শুরু করে দিয়েছে বিয়ে বাড়িতে, তার সাথে 10-12 জন ছেলেও ছিল, সেই ভাঙচুর করে অনেক জিনিস। আমার পরিবারের লোকজন আবার ওদেরকে আটক করেছে, অনেকক্ষণ ওদের মারধর করার পর বেঁধে রাখা হয়। এদিকে বাবা বরপক্ষকে বলে আমাকে তাড়াতাড়ি নিয়ে যেতে বাড়ি থেকে। আমি যখন গাড়িতে উঠি তখন ওই ছেলেটা চিৎকার দিয়ে বলে, তুই কি বলে শান্তি পাবি না, তোর সংসার আমি নরক করে ছাড়ব। যাই হোক, ওরা নেশা করে এসেছিল, তখন ওর কথা বলে না নিয়ে আমার স্বামী আমাকে নিয়ে যায়। 3 মাস কেটে যায় ইতিমধ্যে, আমি আমার স্বামী আর শ্বশুর বাড়ির লোকজনকে নিয়ে অনেক খুশি। আমার স্বামী আমাকে যে পরিমাণে ভালোবাসে, এ ভালোবাসা যদি কেউ বিলিয়ন টাকা দিয়েও কিনতে আসে তবু এক বিন্দু পরিমাণ দাম পড়বে না। আমার যত্ন, আমার খেয়াল, আমার ইচ্ছেকে গুরুত্ব দেওয়া সবকিছুই তার মধ্যে ছিল। স্বামীর আয়ও দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সবাই আমাকে লক্ষ্মী বলে আখ্যায়িত করলেন। আমার শ্বশুর বাড়ির লোকজনদের সাথে একটু পরিচিত হয়ে নেন এখন। আমার স্বামীর নাম আরাফ, এখানে আমি অবশ্য সবার ছদ্মনাম ব্যবহার করছি সম্মত কারণেই। আমার ভাসুরের নাম লিটন, ভাসুরের স্ত্রীর নাম জান্নাত, আর আমার শ্বশুর শাশুড়ি সবার ছদ্মনাম ব্যবহার করেছি কারণ ব্যক্তিগত জীবনে ওনাদের নিয়ে কোনো অশান্তি হতে পারে এই ভেবে। আমি সবাইকে নিয়েই খুশি, সবাই আমাকে ঘরের ছোট বউ হিসেবে এত আদর দিবে তা আমার কল্পনার বাইরে ছিল। এক প্রকার আমি আমার পরিবারকে ভুলতে শুরু করে দিয়েছি এই পরিবারটার সাথে পেয়ে। কিন্তু 3 মাস পর শুরু হয়ে গেল আমার জীবনের কালো অধ্যায়। সেদিন আমি গোসল সেরে রুমে এসে জামা বদল করছিলাম, আচমকাই আমার মনে হলো কেউ আমাকে চুপি চুপি দেখছে কোনো আড়াল থেকে। কয়েকবার দরজাটা চেক করলাম কিন্তু দরজা তো লক করা, তবুও আমার মনে একটা সন্দেহ থেকেই যাচ্ছে। জানালাও কি দিলাম, ওটাও বন্ধ। রুম একটু এদিক সেদিক দেখলাম, আসলেই তো কেউ নেই তো। আমি অনেকটা বোকা হয়ে যাই। স্পষ্ট দেখতেছি কেউ দেখছে না আমাকে, তবুও এমন অস্বস্তি লাগার ব্যাখ্যা আমি খুঁজে পাচ্ছিলাম না। শেষমেশ আমি জামাটা বদল করে ফেলে ইয়ানমনে মনের ভুল বা অবহেলার দৃশ্যে দেখলাম পুরো বিষয়টি। সেদিন রাতে আমার প্রচন্ড জ্বর এসেছিল। আরাফ আমার জ্বর দেখে পুরো অবাক, যে আমি ঘুমাবার আগেও পুরোপুরি সুস্থ ছিলাম সেখানে হঠাৎ এমন অসুস্থতার লক্ষণ তো অলৌকিক। সকালে তো এমন কিছু ইঙ্গিত ছিল না। আরাফ সাথে সাথে ফ্যামিলি ডাক্তারকে কল দেন। ডাক্তার এসে কিছু মেডিসিন দিয়ে দেন আর বললেন সুস্থ হয়ে যাবে। অলৌকিক ভাবে সকালেই আমার জ্বর ছেড়ে দেয়, আমি পুরোপুরি স্বাভাবিক হয়ে যাই। সারাদিন ভালোই কাটলো আমার, তবে সন্ধ্যাকালে আবার আমাকে জ্বর ঘেরাও করে নেয়। আমার শ্বশুর শাশুড়ি এ নিয়ে পড়ে যান মহা দুশ্চিন্তায়। আরাফকে কল দিলে সে সাথে সাথে ছুটে আসে, আমাকে একটু বকাসকা করলো ওষুধ খায়নি তাই এজন্য। সকালে জ্বর ভালো হয়, দুপুরে আর মেডিসিন খাইনি আমি তার জন্যই মূলত। রাতটা সেদিন পার হয়ে যায়, একইভাবে সকাল হতেই আমার জ্বর চলে যায়, আমি পুরোপুরি স্বাভাবিক হয়ে যাই। কিন্তু যখন আবার সন্ধ্যা ঘনিয়ে আসে জ্বর আমাকে এমন ভাবে ঘেরাও করে ফেলে তখন আমি আর নড়াচড়া করার মতো কোনো শক্তি পাই না, আমার দেহে একটুও বল থাকে না। এইভাবে কেটে যায় প্রায় 6-7 দিন, জ্বর যেন একটা রুটিনে চলে এসেছে। সন্ধ্যায় আসবে আবার সকালে চলে যাবে। আমার শ্বশুর এসব দেখে সবাইকে জানান। আমার মনে হয় আয়েশার উপর বদনজর পড়েছে, আয়েশাকে ভালো কোনো হুজুরকে দেখানো উচিত। শ্বশুরের কথায় আমার স্বামী রাজি হয়ে যায়। সেদিন বিকেলবেলা আমাকে নিয়ে আমার শ্বশুর বাড়ির লোকজন হুজুরের কাছে যান। হুজুর আমাকে দেখে বললেন, ওনার উপর খারাপ জিনের নজর আছে, আমি কিছু জিনিস দিচ্ছি, এসব খাওয়ান, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আশা করি। যদিও এসবে আমি বিশ্বাসী ছিলাম না, তবু শ্বশুরের আদেশ অনুযায়ী ওনার থেকে পানি পড়া আর একটা তাবিজ নিয়েছি। ওসব আনার পর 3-4 দিন আমি ভালোই ছিলাম। এরপর আবার একই ঘটনা শুরু হয়, সন্ধ্যায় আমার জ্বর আসে আবার সকালবেলা সুস্থ হয়ে যায়। সমস্যাটা আমার শ্বশুরবাড়ির লোকজন এবার বাবাকে শেয়ার করেন। আমার বাবা আর যাই হোক এসবে বিশ্বাসী ছিলেন প্রচুর, তিনি একজন কবিরাজের কাছে নিয়ে যাবেন বলে আমাদের আশ্বাস দেন। আমরা কবিরাজের কাছে যাওয়ার জন্য ধীরে ধীরে প্রস্তুতি গ্রহণ করি। পরের দিন সকালবেলা আমার বাবা মা আমার শ্বশুর বাড়িতে আসেন, আমাকে নিয়ে যাওয়া হয় একটা কবিরাজের কাছে। কবিরাজ আমাকে দেখে ভিন্ন কথা বলেন। কবিরাজের ভাষ্যমতে কেউ আমাকে কালো জাদু করেছে, মূল উদ্দেশ্য আমাকে মেরে ফেলা। কথা শুনে আমার শ্বশুর বাড়ির লোকজন আর আমার বাবা মা সবাই বেশ ভয় পেয়ে যায়। এর সমাধান চাইলে কবিরাজ আমাদের থেকে 15,000 টাকা দাবি করেন। আমার শ্বশুর ওনাকে টাকা দিয়ে দ্রুত চিকিৎসা শুরু করতে বলেও দিয়েছেন। উনি ওনার মতো কিসব করে আমাকে একটা তাবিজ দেন সেদিন, ওটা নিয়ে আমরা বাসায় চলে আসি। 10 দিনের ভিতরে নাকি আমার উপর করা এই কালো জাদুর প্রভাব কেটে যাবে। কবিরাজের কথা মতো ঠিকই কাজ হয়েছিল। 10 দিন পর আমি অনেক হালকা অনুভব করতে থাকি আগের থেকে, এবং আগের থেকেও পুরোপুরি সুস্থ অনুভব হয় আমার। এদিকে আমার বাবা এলাকা গিয়ে ওই ছেলেটাকে অনেক মারধর করে, সবার সন্দেহ ছিল ওই ছেলেটারই উপর, কারণ সে ছাড়া কেউই আমাকে এরকম কুফরি করবে না। তার উপর আবার সে আমাকে বিয়ের দিন হুমকি দিয়েছিল যা আশেপাশের সবাই শুনতে পেয়েছিল। এরপরে কেটে যায় 1 বছর 4 মাস, আমার একটা ছেলে সন্তান হয়। সন্তান হওয়ার খুশিটা আর ধরে না কারো, সবাই এত বেশি আনন্দিত যে বাচ্চাকে পেয়ে আমাকে আদর করার কথা ভুলেই গেছে প্রায়। আমাকে আর কেউ আগের মতো আদর করে না, যেন আমার বাচ্চাটাই তাদের কাছে সব। সুন্দর সাজানো গোছানো সংসারে আবার নেমে আসে কালো এক অধ্যায়। আমার বাচ্চা যখন 1 মাস চলে তখন আবার আমার একই সমস্যা শুরু হয়, তবে এইবারে কিছু ভিন্নতা রয়েছে। রাতে জ্বর উঠলে আমি পাগল পাগল হয়ে যাই, আমার প্রচুর রাগ থাকে শরীরে, তখন আমার দুধের বাচ্চাকেও সহ্য হয় না আমার। আরাফ যদি আমার কাছে আসে আমি তার সাথে ভালোভাবে কথাও বলি না। আমি অসুস্থ হলে নড়াচড়া করতে পারিনি, কিন্তু এবার আমি দিব্যি নড়াচড়া করছি, একদম সুস্থের মতো আচরণ, কিন্তু গায়ে আমার প্রচুর জ্বর রয়েছে। আমার বাবা এসব শুনে আবার সেই কবিরাজের শরণাপন্ন হন। তিনি আবার একটা তাবিজ দেন যার দ্বারা আমি আবারও সুস্থ হই, কিন্তু এইবারের সুস্থতা ছিল মাত্র 1 মাস সময়কালে। দ্বিতীয় মাসে আমার সাথে ভিন্ন ঘটনা শুরু হয়। আমি রাতের বেলা যখন বাচ্চাকে দুধ পান করাই তখন সে আচমকাই আমার দিকে চোখ উল্টিয়ে তাকায়, এমনভাবে তাকায় যেন সে 3 মাসের বাচ্চা নয়, কোনো যুবক ছেলে আমাকে খারাপ নজরে দেখছে। যদিও এটি হাস্যকর বা বোকার মক কথা, কিন্তু আমার তখন উপলব্ধি হচ্ছিল এমনটাই। ব্যাপারটা আমি আমার স্বামীকে জানালে সে আরো আমাকে উল্টো বকা দেয়, আমি নাকি আজগুবি সব কথা বলছি, আমার নাকি মাথা খারাপ হয়ে গিয়েছে। সেদিন আমি আরাফের ব্যবহারও বেশ অবাক হই। সে এবারের মতো এর আগে কখনো এমন ব্যবহার আমার সাথে করেনি। তার ব্যবহারও অনেক বদলে গিয়েছে। পরদিন সকালবেলা শাশুড়িকে আরেফের ব্যাপারে বলি। সেদিন আমি শাশুড়িকেও ভিন্ন রূপে দেখলাম। তিনি আমার চোখে চোখ রেখে বললেন, তুই একটা অভিশপ্তগ্রস্ত মেয়ে, তোকে এই ঘরে এনে ঘরটাকে যা নাম বানিয়ে ফেলেছি আমরা। বেশি সমস্যা হলে বাপের বাড়ি গিয়ে কদিন থেকে যা, আমাদের আর মাথা খাস না। শাশুড়ি কথাগুলো সোজা আমার বুক ছিদ্র করে দেয়। যে শাশুড়ি আমার হালকা অসুস্থতার মধ্যে পাগল হয়ে যায়, তিনিও আজ আমাকে এইভাবে বললেন। দরজা বন্ধ করে অনেকক্ষণ কান্না করেছিলাম সেদিন, কিন্তু কে জানতো কান্না শুধু সেদিনের জন্য ছিল না, এই কান্না আমার সাথে সারা জীবনের জন্য সম্পর্ক করতে এসেছে। বাবার বাড়িতে আমি এসব কিছুই জানিনি, ভেবেছি ওনাদের মন খারাপ হবে, তাই একটু একটু বলেছি। নিজের শ্বশুর বাড়ির ব্যাপারে নাকি বদনাম করে এমনিতেই ভালো না। আমি নিজের মধ্যে সব রেখে সংসারে মন দিয়ে দিয়েছি ইতিমধ্যে। তবে কেন যেন মনে হতে লাগলো সবার মন আমার উপর থেকে উঠে যাচ্ছিল ধীরে ধীরে। এদিকে আরাফের ব্যবহারে অনেক পরিবর্তন চলে এসেছে। সে বাসায় আসে কিন্তু আমার সাথে কোনো কথাই বলে না, নিজে নিজের জামা খুলে ফ্রেশ হয়, এরপর শাশুড়িকে বলে ভাত খেয়ে নেয় সে, তারপর সোজা ঘুম দেয়। এক প্রকার আমি থেকেও যেন তার কাছে নেই। 2015 সালের আগস্টে আমার শ্বশুর ইন্তেকাল করেন। ওনার মৃত্যু ছিল খুবই অলৌকিক, না ছিল কোনো অসুস্থতা আর না নেই কোনো ডিপ্রেশন। ভালো মানুষ, রাতে ঘুমিয়েছে। ভোর রাতে শাশুড়ি কান্না শুনে আমরা ছুটে যাই আর জানতে পারি উনি আর নেই। এই বাড়িতে অন্যরা যতই যাই করুক, আমাকে সাপোর্ট দেওয়ার মতো একজন মানুষ থাকলেও আমার শ্বশুর ছিলেন। প্রচন্ড কান্না পাচ্ছিল আমার, অনেক কেঁদেছি আমি সেদিন, আরো বেশি তখন কেঁদেছি যখন সবাই শ্বশুরের মৃত্যুর জন্য শেষমেশ আমাকেই দায়ী করেছে, আমার দিকেই আঙ্গুল তুলেছে তার মৃত্যুর জন্য। হ্যাঁ, আরাফ আমাকে বলে, তুই অলক্ষী, তোর সাথে খারাপ জেনে এই বাড়িতে ঢুকেছে। বিয়ের দিন ওই ছেলেটা বলেছিল তোকে সংসার করতে দেবে না, ব্ল্যাক ম্যাজিকের জন্য তোর এই বাড়িতে এসেছিস। হ্যাঁ, আমার বাবা তোর জন্যই মরেছে আজ। বিশ্বাস করুন, বিশ্বাস করুন রিয়াজ ভাই, আমার বুকটা ছিঁড়ে রূহ বের হবার উপক্রম সেদিন। এমনিও সেই 2013 সাল থেকে কেউ আমার সাথে ভালো ব্যবহার করেনি একটু। এই 2 বছর আমি সবার অত্যাচার সহ্য করে সয়ে এসেছি। শেষমেশ সে মানুষটা আমাকে সাপোর্ট করতো, আজ তার মৃত্যুর জন্য আমাকে সবাই দোষ দিচ্ছে একে একে। আমি কান্না করার সুযোগ পাইনি ও সেদিন। আরাফের একটাই কথা, আমার উপস্থিতিতে আমার শ্বশুরের রূহ শান্তি পাবে না। আমি নাকি এখানে থাকলে আমার শ্বশুর জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। এসব উল্টোপাল্টা কথা শুনিয়ে সেদিন আমার বাচ্চা সহ আমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। শ্বশুরের মৃত্যুতে আমি উপস্থিত থাকতে পারিনি, আর কান্না আমার থামছিলই না। আমার বাবাকে না পেরে 2 বছর ধরে ঘটে আসা সব অত্যাচারের কথা আমি জানাই। বাবা আমার পুরো কথা শুনে বকাঝকা করে। আমি কেন এসব কথা আগে জানাইনি, তাই আমার বাবা সকালে আমায় নিয়ে কবিরাজের কাছে যাবেন বলে সিদ্ধান্ত নেন। আমি আমার বাচ্চাকে বুকে নিয়ে সেদিন রাতটা কাটাই। দিয়াজ ভাই, যদি আপনি এখন ব্ল্যাক ম্যাজিকের কেস নিতেন, তবে হয়তো 2015 সালে আমার সব ঠিকঠাক হয়ে যেত। আফসোস, আপনাকে আমি 2023 সালে এসে পেয়েছি। সকাল হতেই বাবা আমাকে নিয়ে কবিরাজের বাড়ির উদ্দেশ্যে রওনা করেন। গাড়িতে চড়ার সময় আমি আমার ফোনের দিকে বারবার তাকাচ্ছিলাম। কাল থেকে শ্বশুর বাড়ির কেউ আমাকে একটা কল পর্যন্ত দেয়নি। আরাফকেও ফেসবুকে অ্যাক্টিভ দেখালো, সে তার বাবার ব্যাপারে ফেসবুকে পোস্ট করেছে ইতিমধ্যে, কিন্তু আমাকে কোনো মেসেজ বা কল করেনি একবারের জন্য। এক বুক কষ্ট নিয়ে আমরা পৌঁছাই কবিরাজের বাড়ি। কবিরাজ আমাকে দেখে শুনে বললেন, এত দেরি করে ফেললেন আপনারা, এখন তো এই সমস্যা অনেক জটিল হয়ে গেছে। আয়সার রক্তের সাথে শয়তানটা এতদিনে মিশে গেছে, আর যেভাবে আয়সাকে কুফরি করেছে তা সাধারণ কোন কুফরি নয়, এটার নাম ডাকিনী বিদ্যা। ডাকিনী বিদ্যা অর্জন করা যে কোনো ব্যক্তিকে দিয়ে এই কুফরি করা হয়েছে। কুফরি জগতে ডাকিনী বিদ্যা চেয়ে আর বড় কুফরি হয় না। হুজুরের কথা শুনে আমার পা থেকে মাথা পর্যন্ত সব অবশ হয়ে যায়। তবে যখন জানলাম এই কুফরি কোনো বাইরের মানুষটা আমার কাছের একজন মানুষ করেছে, তখন আর আমি নিজেকে শান্ত রাখতে পারিনি। যাকে এত আপন ভেবেছি, সে আমার এত বড় ক্ষতি কিভাবে করলো? আমার বিয়েতে হুমকে দেওয়া ছেলেটা আমাকে কোনোদিনও ব্ল্যাক ম্যাজিক করেনি, ও কোনোদিনও চেষ্টা পর্যন্ত করেনি। বিয়ের পরেও যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল তা ওই একই ব্যক্তি করেছে, আর সে হচ্ছে আমার, জানতে চান কে? সে হচ্ছে আমার শ্বশুর। অবাক হচ্ছেন তাই না? বিশ্বাস করতে হয়তো আপনাদের অনেক কষ্ট হবে, আমারও হয়েছিল প্রথমে। যে মানুষটা আমাকে সবসময় সাপোর্ট দিয়ে এসেছে এবং যে সর্বদা আমাকে বিপদ থেকে বাঁচিয়েছে, সেই ব্যক্তি আমাকে কালো জাদু করছে। কবিরাজের ভাষ্য মতে তিনি জানান, সবকিছুর ঊর্ধ্বে তোমার শ্বশুর তোমাকে খারাপ নজরে দেখত, বুঝলা?
ব্ল্যাক করত যাতে তুমি তার সাথে একবার হলেও, বুঝতেই তো পারছো। কবিরাজের আর কোন কথা আমি শুনতে চাইনি। ভালোর মুখোশে থাকা আমার শ্বশুর এত যে বাজে চরিত্রের মানুষ হবে আমার কল্পনা তো ছিল না। আমার বাবাও সেখানে উপস্থিত ছিলেন, তিনি মাথা নিচু করে শুধু শুনছেন কবিরাজের কথাগুলো। আমাকে ইতস্তত হতে দেখে তিনি বের হয়ে যান। কবিরাজ আমাকে ওনার সামনে বসতে বললেন। আমার গা কাঁপছিল প্রচুর, এক মন কষ্ট নিয়ে বসলাম ওনার সামনে। উনি আমাকে কয়েকটা সুতা পরিয়ে দিয়ে পেঁচিয়ে সুতার উপর কিছু ফল রাখলেন, আর কি সব উচ্চারণ করে সে সুতা ছুরি দিয়ে কেটে নেন। এরপর একটা পানি পড়ার বোতল দিয়ে বললেন,
ডাকিনী বিদ্যার বান কাটা এত সোজা না, আমি যা পারলাম করেছি। এই পানি পড়া গোসল ব্যবহার করবা, শুধু গোসল না, স্বামীর সাথে রাত্রে ঘুমাবার আগে একটু গায়ে ছিটিয়ে দিও। আমি কি বুঝাতে চেয়েছি তুমি তো বুঝেছ না?
আমি মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক ইঙ্গিত দেয় এবং বুঝতে পারি এতে আমার উপর থাকা নজর থেকে আমি কিছুটা হলেও বাঁচতে পারব। কবিরাজের হাদিয়া 12,000 টাকা দিয়ে আমরা চলে এসেছিলাম সেদিন। বাবা সহ আমাদের বাসায় এসে প্রচুর কেঁদেছি আমি সেদিন। আবার আমার শ্বশুর আর বেঁচে নেই সেটা ভাবতে যতটা কষ্ট পেয়েছি তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি ওনার ব্যাপারে আসল সত্যটা জেনে। এজন্যই হয়তো ওনাকে আমার ভালো লাগতো, ওনাকে আমি ভালো জানতাম, ওনাকে আমি আমার একমাত্র মানুষ ভাবতাম। তবে আমার দিকটা ছিল বাবার সম্মানের মতো। যাই হোক, আমি এর সমাধান চাচ্ছিলাম আপাতত। সমাধানের সমাধান না এসে এসে এসেছে এক ঘোর বিপদ আমার জীবনে। বাচ্চাকে ঘুম পাড়িয়ে আমি আমার স্বামীকে কল করেছি, কয়েকবার ব্যর্থ চেষ্টা করার পরেও কাজ হয়নি, আলাপ আমার কল ধরেনি। আমি আরো কিছুক্ষণ কান্না করে বালিশ ভিজিয়ে শুয়ে পড়ি। আমার চোখের পানিতে বালিশ ভিজে গিয়েছিল, কিভাবে যেন জীবনের মোড়টা ঘুরে গেল আমার, বদলে গেল জীবনের সবটাই। আচমকা বাসার জানলায় আমার চোখ যায়, তাকিয়ে দেখি একজন কালো কুচকুচে মহিলা আমার দিকে তাকিয়ে আছে। সত্যি বলতে মুখে প্রকাশ করার মতো নয় সেই চেহারা যে কতটা ভয়ানক ছিল, কতটা যে কুৎসিত। একজন বৃদ্ধ মহিলা যার সারা চেহারা কালো কুচকুচে, তার তাকানোর ধরন অনেকটা ভয়ানক। যখন সে মুখ উচ্চারণ করে বলল,
তোর শ্বশুরকে নিয়ে গেছি, দোকিও নিয়ে যাব, তোর বাচ্চাকেও নিয়ে যাব, আর এই কবিরাজ কাজটা ঠিক করেনি।
চিৎকারের সাথে লাফ দিয়ে উঠে আমি রুম অন্ধকার তাড়াহুড়া করে লাইট জ্বালাই। আমার চিৎকারে বাবা মা ছুটে আসলেন। আমার বাচ্চা উঠেও কান্না শুরু করে। বাবা এসেই বললেন, কি রে মা, কি হয়েছে? আমি থতমত খেয়ে যাচ্ছিলাম, তবুও সাহস সঞ্চার করে বাবাকে বৃদ্ধ মহিলার কথাটা বলি। আবার রুমের লাইট ছিল, ওটা নিভে যাবার ব্যাপারটাও বলি। বাবা আমাকে বললেন, তুই তো ঘুমেছিলি মা, আমি এসেছি তোকে খেতে ডাকতে, এসে দেখি কান্না করতে করতে ঘুমিয়েছিস, কোনো বাজে স্বপ্ন দেখেছিস মনে হয়। না না, বাস্তবে সব কিছুই না। বাবার কথাটা সেদিন যদি আমি অবহেলা করতাম তবে হয়তো আমাকে এতটা খারাপ পরিস্থিতিতে পড়তে হতো না। সেই রাতটা আমি কোনোভাবে কাটাই সেদিন। সকাল 6টা নাগাদ বাবার ডাকেই আমি ঘুম থেকে উঠে পড়ি। বাবা এসে জানান গতকাল যে কবিরাজ আমাকে চিকিৎসা করেছে তিনি নাকি মারা গেছেন এই রাতেই। কবিরাজ আমার কোনো আত্মীয় না, আর তার জন্য আমার সাথে কোনো সম্পর্ক নেই আত্মীয়তার। তবু ওনার জন্য আমার মনটা হঠাৎ ডুকরে করে কেঁদে উঠলো, কারণটা আপনারা সবাই হয়তো বুঝতে পারছেন। গতকালের স্বপ্নটা সত্যি হয়েছে। তবে কি কবিরাজ আমার জন্যই তার জীবনটা হারালো? আমার বাচ্চাকে কি সেই ডাইনিটা নিয়ে যাবে, সেই বুড়ি ডাইনিটা শেষ পর্যন্ত নিয়ে যাবে আমার বাচ্চাটাকে? ভয়, উপহাস, হতাশা আর অন্তরস্থ যন্ত্রণা নিয়ে বসেছিলাম আমি। মা বললেন গোসল করে আসতে। আমি কবিরাজের দেওয়া পানি পড়া গায়ে ছিটিয়ে গোসলে যাব, তখনই ফোনে আমার কল আসলো। দেখলাম আরাফেল কল, ওনার মধ্যে যেন একটু খুশি উকি দিয়েছে। তড়িঘড়ি করে কল ধরতে আরা বলে, রেডি থাকো, তোমাকে নিতে আসবো আমি, আর আমাকে ক্ষমা করে দিও, আমার উচিত হয়নি তোমার সাথে এইভাবে ব্যবহার করার। আমি নিজেও বুঝতেছিলাম না যে আমি কি করতেছি, মনে হলো সবটাই মনে ভুল করলাম। আরাফের কথা শুনে আমি চুপি চুপি না উচ্চস্বরে সেদিন কেঁদে দিয়েছিলাম, যেমন হাউমো করে কাঁদে আর কি, যেন আবার সব ঠিক হয়ে গেল। অনেক বড় একটা বোঝা আমার মাথা থেকে নামলো। খুশিতে কাঁদছি আমি নাকি অন্য কোনো কারণ আমার জানা নেই। আরাফের সাথে সময় নির্ধারণ করে আমি গোসলে চলে যাই। বিকেলে আরাফ আসে আমাকে নিতে। আমি অবাক হলাম, আরাফ একা আসেনি, আমার যা ভাসুর শাশুড়ি সবাই এসেছে। আব্বু তাদের মেহমানি সারিয়ে আমাকে পাঠিয়ে দেয়। আমি আবার যাই শ্বশুর বাড়ির দিকে। আমার শ্বশুরের মৃত্যুতে মিলাদ হয়, যদিও শ্বশুরের ব্যাপারে আমি শুধু জানতাম এটি ঘরে জানালে আবার কোনো বিপদ চলে আসে তাই ভেবে, আর আমি কাউকেই কিছু বলিনি।
চার পাঁচ দিন পর ঘুমানোর আগে গায়ে আমি পানি পড়া ছিটাই নিয়ে সেদিন অনেকটা ক্লান্ত ছিলাম, আর অফিস থেকে আসে তাকে খাবার খাইয়ে বাসার সব কাজ শেষ করেছি, এরপর ক্লান্ত শরীর নিয়ে ঘুমাতে যাই। আর আমার বাচ্চা ততক্ষণে ঘুম, আমি বিছানায় শুয়ে চোখটা বন্ধ করতেই আমার বাচ্চার কান্নার শব্দ ভেসে আসে। হুট করে চোখ খুলে দেখি সেই ডাইনি আমার স্বামী মিলে আমার বাচ্চাকে গরমে খাচ্ছে। চিন্ময় ভাই, সময় স্বল্পতার জন্য ঘটনাটা বড় করে লিখতে পারিনি, আমি আগামী পর্ব বড় করে লিখে পাঠাবো ভূত গল্পে। আমার ঘটনাটি অনেক বড় হওয়ার কারণে পর্ব হিসেবে আমি আজকে শুরু করলাম। হ্যাপি নিউ ইয়ার ভূত গল্পের পরিবারের জন্য, সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি রিয়াজ সাজের পক্ষ থেকে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, অসংখ্য ধন্যবাদ লেখক রিয়াজ সাজ ভাই, আপনাকে হ্যাপি নিউ ইয়ার শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। ভূত গল্পের পরিবারের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে আপনাকে বিশেষভাবে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে অনেকদিন পর, কিন্তু বিশেষভাবে আমি অনেকদিন পর আপনার ঘটনাটা পড়ছি, পড়ে খুবই ভালো লেগেছে। জানি না কোথাও ভুল ত্রুটি হয়েছে কিনা, যদি ভুল ত্রুটি হয়ে থাকে বা পড়ায় যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমরা দেখবেন। আর রিয়াজ ভাই, রিকোয়েস্ট থাকলো পরবর্তী পর্বগুলো আমাদের কাছে যথারীতি পাঠিয়ে দিবেন, কেননা প্রশ্ন কিন্তু থেকে গেল, ডাইনি বুড়িটা কে? শ্বশুর যেহেতু মরে গিয়েছে তাহলে ডাইনির অস্তিত্ব কিভাবে থেকে যায়? আর কবিরা যেহেতু মারা গেল তাহলে কে করবে ওদের উদ্ধার? তো থ্যাংক ইউ রিয়াজ ভাই আমাদের পাশে থাকার জন্য, এইভাবেই আমাদের পাশে থাকবেন, থ্যাংক ইউ আপনাকে। তো বন্ধুরা, চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়, সেই পর্যন্ত সবাই মিলে একসাথে শুনতে থাকুন।
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি, আমি অভি। তো আজকে ভূত গল্পের এই 2024 সালের প্রথম যে তারিখ, এক তারিখের আজকে যে এপিসোডটা হলো সেটা হচ্ছে ভূত গল্পের 74তম এপিসোড হলো, যদিও রাত্রির 1টা বাজে, 2 তারিখ হয়ে গেছে। আসলে হচ্ছে 12টার আগে আমাদের 1 তারিখ পড়েছে, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে বছরের প্রথমেই ভূত গল্পের আজকে 74তম এপিসোড পেয়েছি। আজকের আমি যেটা মনে করি, আপনাদের 2024 সালের যে নতুন বছরের যে ব্যাপারটা, সেই নতুন বছরের কে কেন্দ্র করে আজকে ভূত গল্পের যে এপিসোডটা হয়েছে, আমার মতে আজকে বেস্ট একটা এপিসোড আপনাদের সামনে আমরা দিতে পেরেছি। কারণ আজকে প্রত্যেকটা ঘটনাই ভালো ছিল, খুব সুন্দর ছিল। মানে একটা ঘটনা কারোর সাথে যে বাজে হবে বা কম হবে এরকম কোনো কিছু না, প্রত্যেকটা ঘটনা ভালো ছিল। তো আমি আশা করি আপনাদের এই বছরটা 2024 সালটা এরকম আপনাদের আমি ভালো ঘটনা দিতে পারবো। যদিও আপনারা প্রথম থেকে শুনছেন, চিন্ময় আবার ব্যাক করেছে, তার কাজের কর্মক্ষেত্রে সে ফাঁকা হয়েছে, সে ব্যস্ততা কাটিয়ে আবার আমাদের সাথে ব্যাক করছে। যদিও আমার একটু কাশি হয়েছে, তো লাইভে আমি একটু কথা বলতে কষ্ট হচ্ছে। আর আমি দেখতে পাচ্ছি আমি কনভার্সে যাবো, কনভার্সে যাওয়ার আগে আমি একটু বলতে চাই আপনাদের যে আমি এখন ঢাকা থেকে শোটা করতেছি, আর যদিও চিন্ময় রেকর্ড করে পাঠিয়েছে সেটা আমি চালিয়েই করছি আপনাদের সাথে লাইভে। আমি ঢাকায় বসে আমি লাইভ করছি, যদিও আমি হচ্ছে আমি ডাক্তার দেখাতে আসছি। তো আমি কনভার্সে যাবো কিনা ভাবছি, কমেন্টে দেখছি অনেকে আমাদের সাথে অ্যাড হয়েছে, না আমি আপাতত কনভার্সে যাবো না, কারণ যেহেতু আমার শরীরটা খারাপ, আপনাদের সাথে না হলে নয় ইন্ডিং এ এই জন্য আমি কথা বলতে লাইভে আসছি। তো আমি মনে করি আপনাদের আজকে এপিসোডটা খুব ভালো লেগেছে, যেহেতু 2023 সাল চলে গেছে, 2024 সাল আপনারা নতুন বছরে সবাই একসাথে প্রথম দিনই ভূত গল্পের সাথে শুনছেন, ভূত গল্প শুনছেন। তো 23 সালে যা ভুল প্রান্তি আমরা করেছি, 24 সালে সেটা করবো না ইনশাল্লাহ, আপনাদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করব, আমি এটা আপনাদের কথা দিচ্ছি। ডে বাই ডে ভূত গল্পের ঘটনাগুলো খুব স্ট্রং হচ্ছে, মডারেটর যারা আমাদের সাথে আছে, আমাদের যে লিড মডারেটর মামুন আছে, ও মোটামুটি ভালো ঘটনা কালেক্ট করছে, অনেক লেখক আমাদের সাথে কাজ করছে। তো আমি আর কথা পারবো না, যেহেতু আমার শরীরটা খারাপ, আমার অ্যাজমা আছে, সেই কারণে আমি ঢাকায় আসছি ডাক্তার দেখাতে। আর তো আমি কমেন্ট বক্সে যাবো না ইনশাল্লাহ, সামনের এপিসোড ইনশাল্লাহ আমরা আবার লাইভে আড্ডা হবে, কমেন্ট পড়বো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে সামনের ভূতগল্প 75তম এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবভিয়াসলি ভূতগল্পের সাথে থাকবেন। গুড নাইট।